السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله وكفى. والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال رسول الله صلى الله عليه وسلم قابل احترام علماء کرام ও আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক তার সুন্নতের ঝান্ডা বাহক দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেকক্ষণ ধরে আপনারা হাক্কানি রব্বানি ওলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের কথা শুনতেছিলেন। আমি নতুন কোন কথা তো বলবো না, শরীয়তের নতুন কোন কথা নেই, যা বলবেন 1400 বছর পিছনে যেতে হবে, ওটা দিন, ওটা দিন। আর নতুন যা বলবেন এটা হল বেদাত। প্রিয় নবী বলছেন ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ। সবচেয়ে নিকৃষ্ট জিনিস দ্বীনের মধ্যে নতুন, দ্বীনের মধ্যে নতুন, এবং প্রত্যেক নতুন জিনিস দ্বীনের মধ্যে বেদাত। নতুন হলে বেদাত হবে না, এরোপ্লেন তো নতুন, আর এরোপ্লেনে হাস করতে দেওয়া কি বেদাত নাকি? হ্যাঁ, এরোপ্লেনে কেউ দিন বলে নাকি? যে এরোপ্লেনে দেওয়া সুন্নতে মুয়াক্কাদা নবীজি বলে গেছেন, এরম বলেন নাকি? এটা দুনিয়াবি জিনিস, এটা বেদাত না। আমরা ঘড়ি পরি, ঘড়িকে নবীজি পরছেন, এটা কি বেদাত? এটা বেদাত। এতটুক যে নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালো জিনিস ডান হাতে রাখবা আর ঘাটিয়া জিনিস বাম হাতে। ঘড়ি কি ভালো জিনিস না ঘাটিয়া? ঘাটিয়া মানে নিম্নমানের। ঘড়িটা কি জিনিস যেটা দিয়ে হ্যাঁ নামাজের টাইম জানা যায়, জামাত ধরা যায়, তো ভালো না মন্দ? ভালো। তাহলে এর সম্পর্ক কি ডান হাতের সাথে হবে না বাম হাতের সাথে? ঘোড়ে কিন্তু নবীদি তোমরা ছিল না, কিন্তু নবীদি এমন এমন ফর্মুলা দিয়ে গেছেন, নতুন যাই আবিষ্কার হোক ওই ফর্মুলা অনুযায়ী ওটা কিভাবে ব্যবহার করতে হবে বা ব্যবহার করা যাবে না না যাবে সব পরিষ্কার হয়ে গেল। যত কিছু আবিষ্কার হবে এগুলো তিনি বলে দিয়ে যান নাই, কিন্তু মৌলিক কিছু নিয়ম তিনি দিয়ে গেছেন, ওই নিয়ম দিয়ে ওলামায়ে কেরাম ক্লিয়ার ধরতে পারে এটা জায়েজ এটা না জায়েজ, এটা ডাইন হাতে থাকবে এটা বাম হাতে থাকবে। আমার কথা বুঝতেছেন? শরীয়তে নতুন কোন কথা নেই, যত নতুন কথা মানুষ বলছে তারা সব গোমরা ফেরকা বেদাতি ভণ্ড, তারা হকের উপর নেই। আর যারা 1400 বছর আগের ইসলামকে হুবহু ধরে রাখছে, 1400 বছর আগের ইসলামকে হুবহু ধরে রাখছে, কোন বেশকম করে নাই, তারাই হল খাঁটি মুসলমান। তারা কি খাঁটি মুসলমান? এখানে বাড়ানোর কোন সুযোগ নেই, কমানোর কোন সুযোগ নেই। এর উদাহরণ এরকম, আপনি একটা জামা দিয়ে আসছেন দর্জির কাছে আর ভালো কাপড় দিয়ে আসছেন, যে এই কাপড়টা দিয়ে ঠিক আমি যে জামা দিয়ে গেলাম এইরকম জামা বানিয়ে দিবেন। এখন দর্জি যদি ওইরকম জামা বানায় তো যা ধার্য হয়েছিল যে 400 টাকা কি 500 টাকা মজুরি নিবে, এই মজুরি দিয়ে আপনি নিয়ে আসবেন। আর যদি দেখেন সে ওই নমুনার উপরে বানায় নাই, হ্যাঁ আপনি পকেট দিতে গেছিলেন দুই পাশে দুটা বা বেশি যে বেশি বুকে একটা, হ্যাঁ হে পকেট দিছে 8টা, কয়টা 8টা, হ্যাঁ আপনি যখন জামা ঠিক আছেন মেলে না, আপনি যে নমুনা দিচ্ছেন মেলে না। তো দর্জি অনেক তো যুক্তি পেশ করছে, স্যার এটা লাভ নেই 8টা পকেট এই জন্য দিছি আপনি যে কোন পকেটে টাকা রাখবেন চোরে খুঁজেও পাবে না, ভীষণ যুক্তি দিচ্ছে, ভীষণ যুক্তি দিচ্ছে, আপনি তর্ক না করে 500 টাকা দেন দিয়ে জামা লেন, আপনি আনবেন এই জামা গায়ে দিয়ে জুমার নামাজ পড়তে গেলে লোকজন জড়ো হয়ে যাবে, এটা কি জিনিস মানুষ নাকি ওই যে চিড়িয়াখানা শিম্পাঞ্জি সব লোকজন জড়ো হয়ে যাবে, বুকিয়ে পিঠে সব জায়গাতে পকেট বলে নিবেন আপনি এটা কেন? নমুনা বেশ কম করে দেওয়া হয়েছে, যত যুক্তি সেদিক এই জামা আপনি নিবেন না। তো আল্লাহ তাআলা হাশরের ময়দানে কোন ইসলাম গ্রহণ করবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তার একটা নমুনা পেশ করছেন, এই নমুনার উপরে যে ব্যক্তি ইসলাম ধর্ম পালন করবে এইটা আল্লাহ গ্রহণ করে খুশি হয়ে তাকে জান্নাত দান করবেন। আর যে ওই যে 8 পকেটওয়ালা ইসলাম নিয়ে গেছে, কয় পকেটওয়ালা মানে নতুন নবীদের ইসলামের সাথে মিল নেই, নবীদের ইসলামের সাথে কি নেই, এই ইসলাম নিয়ে গেছে। নবীদি কি ওরস করতে গেছেন নাকি দেখাইতে পারবেন? বরং তার কবরে ওরস করতে মানা করছেন, ওরস করতে বলেন নাই, অথচ এখন মোড়ে মোড়ে মাজার বানায় হ্যাঁ ওরস করতেছে, এটা কি ইসলাম না নূতন? নূতন বারোই রবিউল আউয়াল ঢাকাতে বিরাট মিছিল বের করে, জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী বিশাল মিছিল। পাকিস্তান থেকে একটা ভণ্ড আনে, তার দাড়ি টাড়ি কিচ্ছু নেই, ক্লিন শেভ, এ হলো তাদের ধর্মীয় গরু। এই লোক কি, এই যারা মিছিল বের করে তাদের ধর্মীয় গরু। হিন্দুরা তো গরুকে দেবতা মনে করে, এই যশ্নে জুলুসালরা তাদের এই ক্লিন শেভ গরুকে কি মনে করে, একেও দেবতা মনে করে। এর নেতৃত্বে বিরাট মিছিল বের করে। তো এই বারোই রবিউল আউয়াল মিছিল বের করতে হবে, এর কোন হাদিস কোন আলেম দেখাইতে পারবে? নবীজি সাল্লাল্লাহু সাল্লাম নবুয়তের পরে 23 বছর বেঁচে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু সাল্লামের ইন্তেকাল পরে সাহাবায়ে কেরাম 100 বছর বেঁচে ছিলেন। কত? 100 বছর। সর্বশেষ যে সাহাবি মারা গেছেন আবু তুফাইল, উনি 110 হিজরিতে মারা গেছেন, আর নবীজি 10 হিজরির মাথায় মারা গেছে। তো 10 হিজরির মাথার থেকে নিয়ে 110 পর্যন্ত কত হয়? এই 100 বছরের মধ্যে এই লক্ষাধিক সাহাবায়ে কেরাম কেউ কি বারোই রবিউল আউয়াল মিছিল বের করছে? করে নাই। তবে ইসলাম হবে না বেদাত হবে? বেদাত হবে। তাছাড়া 12 তারিখ তো জন্ম না মৃত্যু না, 12ই রবিউল আউয়াল নবীদের জন্ম তারিখও না মৃত্যু তারিখও না, এটা ওরা পাইল কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম তারিখ 8 রবিউল আউয়াল সোমবার, 8 রবিউল আউয়াল সোমবার, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যু তারিখ 1 রবিউল আউয়াল সোমবার। পয়লা হয়তো আপনারা নতুন শুনতেছেন, এই ব্যাপারে আমি অনেক লম্বা চড়া দলিল পেশ করছি। আমার অনেকগুলো বাংলা কিতাব আছে, প্রায় 40টা, তার মধ্যে একটা কিতাবের নাম হল ইশাআতুস সুন্নাহ। একটা কিতাবের নাম কি? এদিকে পাওয়া যায় কিনা আমার ঠিক জানা নেই, এদিকে পাওয়া যায়? আমার কোন কিতাব পাওয়া যায়? এই কিতাবে আমি অনেক হাদিস দিয়ে এই কথাটা প্রমাণ করছি যে নবীজি সোমবার মারা গেছেন, এটা তো বুখারী শরীফে আছে, সোমবার মারা গেছেন, এবং সেটা 1 রবিউল আউয়াল ছিল। আর একটা একটু দুর্বল মতবাদ আছে, ওই তুলনায় একটু দুর্বল, সেটা হলো 2রা রবিউল আউয়াল সোমবার। এই দুটা মত আছে, 3 নম্বর কোনো মত নেই, কারণ নবীজি তো বিদায় হজ করলেন। নবীজি কি করলেন? বিদায় হজের পরে মাত্র 2 মাস বেঁচে ছিলেন, মাত্র জিলহজে হজ করলেন, এরপরে বাঁচলেন মুহররম সফর। সফরের শেষ বুধবার অসুস্থ হইলেন, সফর মাসের শেষ বুধবার অসুস্থ হইলেন। একদিন কাফেররা খুশি হয়ে ঈদ পালন করছিল যে এইবার মনে হয় এই বিপদটা দূর হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ ভণ্ড লোকেরা, বেদাতি লোকেরা ওই দিন খুশি পালন করে, ওই দিনের নাম রাখছে আখেরি সাহার সাম্বা। যেদিন নবীজি অসুস্থ হইলেন, সফরের সফর মাসের শেষ বুধবার অসুস্থ হয়ে 5 দিন বাঁচলেন, 5ম দিনের মাথায় সোমবার দুপুরের দিকে মারা গেলেন। আগের মাসে অসুস্থ হইলেন, পরের মাসে মারা গেলেন। তো আগের মাসে অসুস্থ হইলেন, পরের মাসে মারা গেলেন, অসুস্থ হয়েছিলেন কয়দিন? 5 দিন। তাহলে 12 আসবে কোথেকে? গত মাসে অসুস্থ হইল আর এই মাসে মারা যাইতেছে, গত মাসে অসুস্থ হয়ে 5 দিন বেঁচে ছিল তারপর মারা গেছে, তো 5 দিনের মাথায় মারা গেলে 12 কোথেকে আসবে? 12ই রবিউল আউয়াল কোথেকে আসবে? ওই ওই পাঁচ দিনের বেশিরভাগ তো চলে গেছে সফর মাসে, রবিউল আলের একদিন পাইছে মাত্র, একদিন পাইছে। এখন বারো কোথেকে আসলো আল্লাহ ভালো জানে। আমার মনে হয় কোন কিতাবে লিখছিল এক অবলিক দুই রবিউল আউয়াল সোমবার, এক অবলিক অবলিক বোঝেন না, অথবা দুই সোমবার হুজুর দুনিয়াতে চলে গেছেন। পরে ওই বইটা ছাপতে যে অবলিকটা পড়ে গেছে, অবলিক পড়ে যে এক অথবা দুই কি হয়ে গেছে, বারো হয়ে গেছে। এই বারো নিয়ে সবাই ঢোল বাজাইতেছে, অথচ বারোর কোন অস্তিত্ব ইসলামে নেই, কোন অস্তিত্ব নেই। আপনাদের যাদের দলিল লাগে হাদিসের দলিল, আমি কিতাবের নাম বলে দিছি, কোন কিতাব, সুন্নাহ। দেখেন আমি হাদিস আনছি, এটাই ঠিক। এবং আপনি হিসাব করে আসেন, যেহেতু বিদায় হজের পরে দুই মাস বাঁচছেন, আর আরবি মাস হয় ২৯ না হয় ৩০ যায়, এর বেশ কম নেই। আরবি মাস হয় ২৯ না হয় ৩০, তাহলে উনি যে বিদায় হজ করলেন, ওই বিদায় হজের মধ্যে আরাফা ছিল ৯, জিলহজ ছিল শুক্রবার। ৯ জিলহজ কি বার ছিল, আপনি ৯ জিলহজ থেকে হিসাব করেছেন, ৯ জিলহজ শুক্রবার, ১০ জিলহজ শনিবার, ১১ জিলহজ রবিবার, এরম করতে করতে হিসাব করে আসেন, হিসাব করে আসেন, এসে দেখেন যে কোন অবস্থায় ১২ রবিউল আউয়াল সোমবার পড়ে কিনা। সোমবার তো নিশ্চিত, তো বুখারী শরীফের হাদিস। আপনি ওইভাবে যে হিসাব করে আসবেন মাত্র দুই মাস কোন অবস্থাতে, কারণ সোমবার পড়ে রবিউল আউয়ালের ১ তারিখ ওই বছর, অথবা ৮ তারিখ, অথবা ১৬ তারিখ। সোমবার পরে ১ তারিখ, ৮ তারিখ, ১৬ তারিখ, ১২ তারিখ তো কোনো সম্মান নেই। তো এই লোকগুলো ১২ তারিখে নাচানাচি করতেছে কেন, এগুলো কি বেদাত কিনা? এইভাবে অসংখ্য বেদাত আমাদের সমাজে ঢুকে গেছে। ইমান আকিদার দিক দিয়ে বেদাত ঢুকছে, আমলের দিক দিয়ে বেদাত ঢুকছে, সব দিক দিয়ে বেদাত ঢুকছে। ইমানের দিক দিয়ে বেদাত কোনটা, কিছু মুসলমান মনে করে যে আমাদের প্রিয় নবীদের নূরের তৈরি, মনে করে কিনা? তাদের কোনো দোষ না, এলেম নেই, কোন সহি আলেমকে পায় নাই, তার বয়ান শোনে নাই, ওই কোন ভণ্ডর কপ্পরে আছে, কোন ভণ্ড আলেমের বেদাতি আলেমের, আলেমদের মধ্যে বেদাতি নেই? আলেম তো দুই রকম, খাঁটি আলেম আছে, বেদাতি আলেম আছে। ওই বেদাতির খপ্পরে যদি পড়েন, যা শিখাবে সব বেদাত, সুন্নত একটাও শিখাবে না, ওরা সুন্নত জানে না। ওদের এলেমের শেষ সীমানা হল মেলাতে কিয়াম করে না, কিয়াম, ওই কিয়াম পর্যন্ত তাদের এলেম শেষ, ওর বাইরে আর কিছু জানে না। কিয়াম করবে, এক প্যাকেট জিলাপি নিবে, ২০০ টাকা নিবে, বাড়ি রওনা হবে। কিন্তু আমার প্রশ্ন, এই মেলার যদি এত ভালো জিনিস হয়, তুমি পড়াই দিয়ে ২০০ টাকা নিয়ে গেলা, তোমার বাড়িতে হয় না কেন? তুমি যে বাড়ি বাড়ি মেলাদ পড়াই দিছ, এই ভালো জিনিসটা তোমার বাড়িতে দরকার নেই? এত বৎসরের মধ্যে কোন বৎসর তোমার বাড়িতে মেলাদ হয় নাই কেন কও? এটা মানুষের জন্য ভালো আর তোমার জন্য ভালো না, তো বোঝা গেল মানুষের পকেট কাটার জন্য তুমি এটা চালু করছো, পকেট কাটার জন্য এটা চালু করছে, এটা শরীয়তের কিছু না। একটা হাদিস দেখান, নবীজি মিলাদ কিয়াম করছিলেন, বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মিলাদ কিয়াম করছিলেন, দেখান তো। ইয়া নবী সালাম আলাইকা পড়ছিলেন, দেখান। ইয়া নবী সালাম আলাইকার তো কোন অর্থ হয় না, যদি বলা হতো ইয়া আইয়ুহার রাসূল সালামুন আলাইকা, তার অর্থ হইত। হাদিসে নেই, তারপরে এই দুরুদটা হাদিসে নেই, কিন্তু গ্রামার হিসেবে অর্থ হইত। কিন্তু মিলাদুল্লাহ যেভাবে পড়তেছে তারা কিন্তু ইয়া আইয়ুহান নাবিয়্যু সালামুন আলাইকা এভাবে বলে, তারা বলে ইয়া নাবী সালাম আলাইকা এরকম বলে কিনা। তো এটা তো কোনো হাদিসই তো নেই, গ্রামারের দিক দিয়েও কোনো অর্থ হয় না, কিচ্ছু হয় না। কি অর্থ হয় এর? ইয়া নবী মানে হে জনৈক নবী, হে জনৈক নবী। কোন নবী তা সে জানে না, ষলক্ষ নবীর মধ্যে কোন নবীকে সে সালাম পাঠাইতেছে সে জানে না। হে জনৈক নবী, সালা, সালা মানে হল উজুড়ি, ভুড়ি, বিভিন্ন জানোয়ারের ভুড়ি হয় না, আরবিতে বলে সালা। বুখারী শরীফ আছে, আবু জাহেল একবার উটের উজুড়ি আইনে রসুলের কান্দে ফেললেন, ওখানে আছে সালা জাজুরিন, উটের উজুড়ি। বুখারী শব্দ কি? সালা জাজুরিন। সালা মানে উজুড়ি, উজুড়ি মানে ভুড়ি, জানোয়ারের ভুড়ি। সালা মালাইকা, মালাইকা মানে হলো ফেরেশতা। অর্থ কি দাঁড়ালো? হে জনৈক নবী, ফেরেশতারা আপনার উপরে ভুড়ি নিক্ষেপ করুক। কি হয়েছে এটা? কিছু হয়েছে? হে জনৈক নবী, ফেরেশতারা আপনার উপরে ভুড়ি উজুড়ি নিক্ষেপ করুক, এই পড়তেছে। আর এটা না পড়লে পাবলিক খুশি হয় না, হুজুর কি পড়লেন? আসল ইসলামের উপর আসতে হবে, এই সমস্ত বেদাত দিয়ে আখেরাতে মুক্তি পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে। সূরা ফাতিহা প্রত্যেক দিন 32 বার পড়া হয়, সূরা ফাতিহা প্রত্যেক দিন কয়বার পড়া হয়? যদি আপনি নফল নাও পড়েন তাও 32 বার পড়েন। ফরজ নামাজে 17 বার, ভেতর নামাজে 3 বার 20, আর পাঁচ ওয়াক্তের মধ্যে সুন্নতে মুয়াক্কাদা আছে 12 রাকাত, 20 আর 12 32, 32 বার সূরা ফাতিহা পড়া হইতেছে। সেখানে কোন কিছু নির্দিষ্ট করে চাওয়া হয় নাই, ব্যাপক ভাবে চাওয়া হয়েছে, আল্লাহ সকল ব্যাপারে তোমার সাহায্য চাই। কোন ব্যাপার উল্লেখ করা হয় নাই, সকল ব্যাপারে আমি মাওলা তোমার সাহায্য চাই। তো একটা ব্যাপার উল্লেখ করা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম উপরে চালাও, এই একটা উল্লেখ করা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পরের আয়াতে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কি? ওর পরের আয়াত, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমার নবী, তোমার নবীর সাহাবারা যে রাস্তায় চলছেন ওই রাস্তায় আমাকে চালাও, ব্যাখ্যা হয়ে গেছে। তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং তিনি 23 বছর মেহনত করে যে একটা জামাত তৈরি করছিলেন, একটা জামাত তৈরি করছিলেন, তাদের নাম কি? সাহাবায়ে কেরাম। তাদের কত গুণ ছিল, কোন গুণ দিয়ে তাদের নাম রাখা হয় নাই? নবী যে সোহবাতে বসছে, এই আপনারা এখন বসছেন না, তা ওলামায়ে কেরামের সোহবাতে বসছেন, কোথায় বসছেন? সাহাবায়ে কেরাম এইভাবে নবীজির সোহবতে বসে দিন শিখছে, এই সোহবত থেকে তাদের নাম কি দেওয়া হয়েছে? সাহাবা। একজন হলে সাহাবি, অনেকজন হলে সাহাবা, এটা সবচেয়ে বড় গুণ। কারণ দিন আসার এটাই রাস্তা, যতই কিতাব পড়েন, কিতাব পড়লে এলেম আসে, আমল আসে না। কিতাব পড়লে মাসলা মাসাইল জানা যায়, কিন্তু ওটা আমল করতে গেলে যে ইমানি শক্তি লাগবে, রুহানি পেট্রোল লাগবে, ওটা কিন্তু বই পড়লে আসে না। কিন্তু ওলামায়ে কেরামের মজলিসে বসে যদি কিছু শোনেন, একই সাথে এলেমও আসে, ওই এলেমের উপরে আমল করার জন্য যে ইমানি শক্তি লাগবে, রুহানি পেট্রোল লাগবে, ওটাও চলে আসে। শুধু জানলে কাজ হয় না, শক্তি লাগে। কি লাগে? শক্তি লাগে। আপনার অনেক জ্বর, আপনি জানালা দিয়ে মসজিদ দেখতে পাইতেছেন, মসজিদের রাস্তাও চিনেন, কিন্তু আপনার গায়ে শক্তি নেই। গায়ে কি নেই? শক্তি নেই। মসজিদে তো আর রাস্তার এলেম আছে, রাস্তা কোন দিক দিয়ে গেছে এই এলেম আপনার কাছে আছে, কিন্তু কি নেই? তা আপনি আসতে পারবেন
না।
তো বোঝা গেল, শুধু এলেম দ্বারা কাজ হয় না, ওর সাথে আত্মা শক্তি লাগে, রুহানি শক্তি। তো ওলামায়ে কেরাম থেকে, হক্কানি ওলামায়ে কেরাম থেকে যারা আল্লাহর জন্য কথা বলে, হক কথা বলে, তারা বাতিলকে ভয় পায় না। তাদের সোহবতে বসে যদি আপনি এলেম শিখেন, একই সাথে এলেম আসবে এবং এলেমের পরে আমল করার জন্য, এলেমের পরে আমল করার জন্য যে রুহানি শক্তি, ওটাও আসবে। এই জন্য বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ফাকুনু মাআস সাদিকীন। হে ইমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো। কিভাবে করবা? কুনু মাআস সাদিকীন, আল্লাহওয়ালা হাক্কানি রব্বানি আলেমদের সাথে উঠা বসা করো, তাদের সাথে মহাব্বত রাখো। মাওলানা শামসুল হক ফরিদপুরি বলতেন, সঙ্গগুণে রঙ্গ ধরে, সঙ্গগুণে রঙ্গ ধরে। আপনি হকানি ওলামায়ে কেরামের সাথে থাকবেন, আপনিও হকের উপরে কায়েম থাকবেন। আপনি বেদাতি আলেমদের সাথে থাকবেন, আপনিও বেদাতিতে দলভুক্ত হয়ে যাবেন। তাহলে নতুন কোন মতবাদ গ্রহণ করবেন না। 1400 বছর ধরে হক্কানি ওলামায়ে কেরাম যা বলে আসছে ওটা মানতে হবে। তো সূরা ফাতিহায় কি চাওয়া হয়েছে? আমাদেরকে তোমার নবী এবং তোমার নবীর সাহাবায়ে কেরামের রাস্তায় চালাও, আর ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু এদের রাস্তায় আমাদেরকে যাইতে দিও না। দুটা জিনিস চাওয়া হয়েছে, হকের রাস্তায় চালাও, গোমরাহের রাস্তায় আমাকে যাইতে দিও না। কাজে এই ওয়াজ মাহফিল জরুরি, এই জন্য এই ওয়াজ মাহফিল যদি আমরা শুনতে থাকি তাহলে হকের রাস্তা কোনটা এটা ক্লিয়ার হয়ে যাবে, এবং গোমরাহের রাস্তা, দোজকের রাস্তা কোনটা, শয়তানের রাস্তা কোনটা, বেদাতের রাস্তা কোনটা, ওটাও কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সূরা ফাতিহা দ্বারা বোঝা গেল যে হেদায়তের রাস্তা দরকার, গোমরাহের রাস্তা থেকে বাঁচা দরকার, ঠিক কিনা? একটা গলত আকিদার কথা বলতেছিলাম, যে আমাদের কিছু মুসলমান ভাই মনে করে যে আমাদের নবীজিকে নূরের দ্বারা তৈরি করা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ, এটা ভণ্ড আলেমরা প্রচার করে। এটা শরীয়তের কথা কি? যত মাখলুক আছে, যত মাখলুক সৃষ্ট জীব, এর মধ্যে সবার উপরে হল তিনটা, সবার উপরে কয়টা? তিনটা। সে তিনটার মধ্যে ফার্স্ট মাটির তৈরি মানুষ, ফার্স্ট কোনটা? মাটির তৈরি মানুষ। এই জন্য সমস্ত মাখলুককে আল্লাহ অর্ডার করলেন, তোমরা আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা করলো, ইবাদতের সেজদা না, এটা হলো সম্মান দেখানোর সেজদা। সবাই সেজদা করলো, ইবলিস করল না। তাকে আল্লাহ কৈফিয়াত চাইলে, তুমি করো নাই কেন, তুমি সেজদা করো নাই কেন? দেখেন কত বড় বেয়াদব। হ্যাঁ, এই ইবলিস, সে বলল যে আল্লাহ আপনার এই আদেশটা ঠিক হয় নাই, রং কেমনে রং হয়ে গেল, বলতেছে খলকতানি মিন নারি ওয়াখলকতাহু মিন তিন, আল্লাহ তুমি তো আদমকে মাটির দ্বারা সৃষ্টি করছো আর আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করছো, আমার গতি হল উপরের দিকে আর মাটির গতি হল নিচের দিকে, তাহলে আমি আমার গতি উপরের দিকে, আমি ওর সামনে নিচু হই কিভাবে? তাহলে আপনার উচিত ছিল আদমকে আপনি বলতেন আমাকে চিন্তা করতে, আল্লাহকে শিক্ষা দিচ্ছে পরামর্শ দিচ্ছে, নাউযুবিল্লাহ মিনাল্লাহ। খুব ভালো করে মনে রাখেন, যুক্তির ফাউন্ডেশন কে রাখল? যুক্তির ফাউন্ডেশন কে রাখল? এখন যত লোক যুক্তি তালাশ করে, যুক্তিতে না আসলে মানি না, সবকিছু কি যুক্তিতে আসা যায়? ওরা জিজ্ঞেস করেন তো, তুমি বেটারে বাপ দেখো, এটা যে তোমার বাপ এর যুক্তি কি? তুমি যে বেটাটারে বাপ দেখো, এটা যুক্তি দিয়ে প্রমাণ করো যে এটা তোমার বাপ। ও বলল আমার মায়ে কয়ে দিছে। তো তোর মা তো একজন মহিলা, শরিয়াতে একজন মহিলা সাক্ষী গ্রহণযোগ্য না, তো কোন যুক্তি তো তার কাছে নেই, যুক্তি ছাড়াই বাপকে বাপ মানতেছে, সেখানে মানতে পারলো যুক্তি ছাড়া, আর আল্লাহ রসুলকে মানতে পারতেছে না। তাহলে যুক্তি খুঁজবেন না, আল্লাহ শর্ত লাগাইছেন ইমানদার হওয়ার জন্য, ইউমিনুনা বিল গায়েব, না দেখে বিশ্বাস করতে হবে, যুক্তিতে আসবে না বিশ্বাস করতে হবে। কোন যুক্তি দিয়ে কবর আজাব প্রমাণ করবেন? কোন সায়েন্স দিয়ে কবর আজাব প্রমাণ করা যায়? কোন দূরবীন দিয়ে কবর আজাব দেখা যায়? কোন যুক্তি চলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ চক্ষুওয়ালা ছিল, তিনি মেরাজে সব জান্নাত জাহান্নাম দেখে আসছেন, সব দেখে আসছেন, আমরা দেখি নাই, কিন্তু আমরা কেমন যেন অন্ধ। অন্ধ যদি চক্ষুওয়ালার হাত ধরে তো সে অ্যাক্সিডেন্ট করবে? কোন গর্তে পড়বে? মেন হলে পড়বে? ড্রেনে পড়বে? সে নিরাপদে চলে যাবে। আর যদি মাতুব্বারি করে, অন্ধ যদি মাতুব্বারি করে, আমি একাই যাইব, তো বেশি দূর আগাইতে পারবে না, হয়তো রাখের তলে পড়বে, না হয় ড্রেনে পড়বে, না হয় গর্তের মধ্যে পড়বে। আমাদের যেহেতু চক্ষু নেই, আমরা সায়েন্স পড়ে খুব মাতুব্বারি করলাম, আমার সায়েন্সে না আসলে আমি মানি না, এই লোকটা নিশ্চিত ধ্বংস হবে, তার সায়েন্সে না আসলে সে মানে না, অথচ সায়েন্স কিছু পাল্টাইতে থাকে, বিজ্ঞান সায়েন্স ছেলেরা যে পড়ে এটা কিন্তু কি হয়, পাল্টাইতে থাকে, পাল্টাইতে থাকে। বিজ্ঞানীরা এক এক জামানে একটা কইছে, এক বিজ্ঞানী একটা কইছে, আর এক বিজ্ঞান এসে কি করছে, ওটা পাল্টাই দিছে। এক বিজ্ঞানী বলল সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না, এটা বলে গেছে। পরে আর এক বিজ্ঞান এসে কইছে এটা গলত, এটা গলত, সূর্য ঘোরে পৃথিবীও ঘোরে, প্রত্যেকে তার কক্ষপথে চলতেছে। এই দ্বিতীয় বিজ্ঞানী যেটা কইছে তা কোরআনের সাথে মেলে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, কোরআন আল্লাহ বলতেছে প্রত্যেকটা জিনিস তার কক্ষপথে চলতেছে, সূর্যও চলতেছে পৃথিবীও চলতেছে, এই শূন্যের মধ্যে এরকম ঘুরপাক খাইতেছে, এর মধ্যে দিয়ে দিন রাত হইতেছে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমি দেখাইতেছিলাম তাদের থিওরি পরিবর্তন হইতে থাকে। আগের ডাক্তাররা জ্বর হইলে ভাত খাইতে দিত না, সাগু খাইতে হইত, এখন ডাক্তাররা সমানে ভাত খাওয়াইতেছে, ওই থিওরি বাদ হয়ে গেছে, বাদ হয়েছে কিনা। তো সায়েন্সের তো কোনো বাপমা নেই, এ পরিবর্তন হইতে থাকে। সেই সায়েন্স নিয়ে এত বড়াই করো তুমি, কোরআন হাতের সামনে সায়েন্স খাটায়, তোমার সায়েন্সের কোন কথা যদি কোরআনের সাথে মেলে তাহলে গ্রহণযোগ্য হবে, সেটা মেলবে না, ওটা বুড়ি গঙ্গা ফেলে দাও, ওটা ভুল সায়েন্স, ওটা এখনো ঠিক মতো পৌঁছতে পারেনি। তো বলতেছিলাম যে যুক্তির ফাউন্ডেশন ইবলিস রাখলো, সে সেজদা করলো না, আর সবাই হযরত আদমকে কি করলো, সেজদা করলো। আল্লাহ প্রমাণ করে দিলেন সবচেয়ে দামি মখলুক কোনটা, মাটির তৈরি মানুষ। সেকেন্ড পজিশন, এই তিনটার মধ্যে সেকেন্ড পজিশন নূরের তৈরি ফেরেশতা, মখলুকের মধ্যে এরা সেকেন্ড। তিন নম্বর হলো আগুনের তৈরি জিন, তিন নম্বর কি আগুনের তৈরি জিন। এক নম্বর হলো মাটির তৈরি মানুষ, তাকে যদি আপনি বলেন নূরের তৈরি, উনি আমাদের নবী নূরের তৈরি, কোন নবী কিন্তু নূরের তৈরি না, সবাই মায়ের পেট হয়ে আসছে, মাটির তৈরি, মাটির ফজিলত বেশি। তো নূরের তৈরি করলে নবীদিকে উপরে নিলেন না নিচে নামাইলেন, এক নম্বর থেকে দুই নম্বরে নিয়ে আসলেন, এক নম্বর থেকে দুই নম্বরে নিয়ে আসলেন। আসতে মন্ত্রী সাহেব, আপনি করতেছেন দারোগা সাহেব জিন্দাবাদ, দারোগা সাহেব জিন্দাবাদ, তো মন্ত্রী খুশি হবে, আমি হলো মন্ত্রী আমারও করতেছে দারোগা, হবে দারোগা তো অসির অনেক নিচে, মানুষ দারোগার অনেক কিছু মনে করে, বিরাট কিছু মনে করে, আরে তো অসির নিচে। তো মন্ত্রীকে দারোগা করলে যেরকম নিচে নামাই দেওয়া হয়, নবীদিকে নূরের তৈরি করলে কি হয়, নিচে নামাই দেওয়া হয়। এই জন্য ওয়াজ মাহফিলে জানতে হবে সিরাত মুস্তাকিম কোনটা, নবীজির তরিকা কোনটা, আর বেদাত তরিকা কোনটা, এটা জানতে হবে। এটা জানার জন্য এই মাহফিল, যে আমাদের মধ্যে কি কি ভুল আছে, আমাদের ইমান আকিদায় কি ভুল আছে, আমাদের নামাজের মধ্যে কি ভুল আছে, আমাদের কাফন দাফনে কি ভুল আছে, আমরা যে বাপ মার হক আদায় করি তার মধ্যে কি ভুল আছে, এইগুলো জানা এই মাহফিলের উদ্দেশ্য। এবং আমাদের মধ্যে দ্বীনের দিক দিয়ে যা যা ভুল আছে, এই ভুলগুলো থেকে বাঁচতে পারা, সহিটা জানতে পারা আর ভুলের থেকে বাঁচতে পারা, এটি হল মাহফিলের উদ্দেশ্য। কোন মাহফিল দ্বারা এই উদ্দেশ্য যদি হাসিল না হয় তাহলে সেই মাহফিল বেকার। বক্তা আনলেন, হ্যাঁ 60,000 টাকা দিয়ে, হ্যাঁ কিসে করে হেলিকপ্টারে করে নিয়ে আসলেন 60,000 টাকা ওনার ফিস, উনি কত করে হাসায়ে কাদাইয়ে বিভিন্ন বাংলা গীত গায়ে, হ্যাঁ উনি 60,000 টাকা নিয়ে চলে গেল। আপনাদের কারণে ইমানও ঠিক হলো না, নামাজও ঠিক হলো না, হালাল হারামও বুঝতে পারলেন না, কাফন দাফনও ঠিক হলো না, তাহলে আপনি যে 1,00,000 টাকা ব্যয় করে মাহফিল করলেন কি কাজে আসছে, বেকার। আজকের লোকেরা মাহফিল করে, কেউ মাহফিল করে প্রথা পালন করার জন্য, প্রথা বাপদাদারা মাহফিল করে গেছে, আমরা যদি না করি তাহলে খারাপ দেখা যায়, তাই মাহফিল করে, বুঝছেন না। এখন যারা ইস্তেমা হইতেছে সরকার তার ক্রেডিট রক্ষা করার জন্য, হ্যাঁ ঘাড়ে ধরে ইস্তেমা করাইতেছে, ক্রেডিট রক্ষা করার জন্য, তার সুনাম রক্ষা করার জন্য, দিন উদ্দেশ্য না। আমাদের যাইতে হবে, আমরা তো দিনের কথা শুনব, কিন্তু যারা করাইতেছে তাদের উদ্দেশ্য তো ঠিক না, করতে হবে তো আল্লাহ, কার জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে, মাখলুকের জন্য। তো কি বলতেছিলাম, বলেন কি বলতেছিলাম, নূরের তৈরি বললে নিচে নামাই দেওয়া হয়, এটা বলা যাবে না। এই ভুলটা করছিল মহিলারা, ইউসুফ আলাইহিস সালামকে বলছিল মাহাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম, তারা ইউসুফ নবীকে বলছিল এটা মানুষ না, এটা নূরের তৈরি ফেরেশতা। কারা করছিল এই ভুলটা? মহিলারা। এখন বেটারা করতেছে। আর আমি নবীকে নামাই দিলেন, আপনার ইমান নষ্ট হয়ে গেল, ইমান নষ্ট হয়ে গেল। এরকম নতুন কথা কিন্তু আসতেই থাকবে, নতুন কথা আসতেই থাকবে। যেমন আজকাল হ্যাঁ তবলিগের ময়দানে এক চিন্তাবিদ বের হয়েছে, চিন্তাবিদ আলেম বলবো না আমি, তিনি অনেক নতুন নতুন কথা বলতেছেন যেগুলো ইসলামের সাথে মেলে না, ইসলামের সাথে মেলে না। যেমন তিনি বলতেছেন, তিনি অনেক নবীর ভুল ধরছেন, আমাদের নবীরও ভুল ধরছেন। কি ভুল ধরছেন? যে আমাদের নবীর সুন্নত ছিল খেজুর দ্বারা অলিমা করানো, বিয়ে করলে অলিমা করাইতে হয় না, এটা উনি খেজুর দ্বারা করাইতেন। হযরত জয়নাবকে যখন বিয়ে করলেন তখন তিনি রুটি আর গোস্ত দিয়ে অলিমা করছিলেন, এটা উনি সুন্নতর করছিলেন। এই সুন্নতর করার দরুন ওনার উপরে অনেক পেরেশানি আসছিল। নবীদি সুন্নত তরক করছে, নবীদের প্রত্যেকটা কাজই তো সুন্নত, তরক করে কেমনে? এবং তিনি মৌখিক হাদিসে বলছেন আউলি মালাও বিশাতিন, তোমরা রুটি গোস্ত দিয়ে অলিমা করো। মৌখিক হাদিসে কি বলছেন? রুটি গোস্ত দিয়ে অলিমা করো। তো তিনি এবার খেলাফ করলো কেমনে? পেরেশানি হয়েছিল অন্য কারণে, পেরেশানি হয়েছিল অলিমা খাওয়ানোর পরে সবাই চলে গেছে, কয়েকটা লোক যায় নাই, ওরা বসে বসে গল্প করতেছে, এদের কারণে হুজুর ঘরে ঢুকতে পারতেছে না। তো এতে হুজুর একটু পেরেশানি হয়েছিল, কিন্তু সেটা তো রুটি গোস্তের কারণে পেরেশানি হয় নাই, পেরেশানি হয়েছে এই লোকগুলো খেয়ে চলে গেল না কেন, এই লোকগুলো দাওয়াত খেয়ে চলে গেল না কেন, এটার জন্য পেরেশানি হয়েছে। এটা নিয়ে উনি লাগাইছে কার সাথে? রুটি গোস্তের সাথে। এলেম না থাকলে যা হয় উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। এরা অনেক নতুন নতুন কথা বলছেন। আর একটা নতুন কথা বলছেন যে হেদায়াত আল্লাহর হাতে না, এটা নবীদের হাতে। দলিল দিয়েছেন হেদায়াত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে নবী পাঠানোর দরকার কি? এটা কি যুক্তি হল? নবীরা রাস্তা দেখাবে, আল্লাহ যার কেসমতে হেদায়াত রাখছেন সে গ্রহণ করবে। প্রায় 79টা আয়াতে আছে হেদায়াত আল্লাহর হাতে, 79টা আয়াতে হেদায়াত আল্লাহর হাতে, কারোর হাতে না, নবীর হাতে হেদায়াত না। আরে নবী তো চাষাকে কলেমা পড়ানোর জন্য অনেক চেষ্টা করছিল, আবু তালেবকে কালেমা পড়ানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু আবু তালেব তো কালেমা পড়ল না। ওই তো বললেন আমি বাপদাদার ধর্মের উপর আসি, আমি একটা কারণে তোমার কালেমা পড়তে পারলাম না, আমি মরে গেলে আরবের মহিলারা আমাকে খোঁচাখুচি করবে যে আবু তালেব কাপুরুষের মৃত্যুর সময় ভীত সন্ত্রস্ত হয়ে বাপদাদার ধর্ম ত্যাগ করছে, এই কথা বলে আমার সমালোচনা করবে, এই জন্য ভাতি যে আমি তোমার কলেমা পড়তে পারলাম না। তো নবীদিকে চাচারে পড়াইতে পারছে? ইব্রাহিম খলিলুল্লাহ তার বাপকে কালেমা পড়াইতে পারছে? নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে কালেমা পড়াইতে পারছে? লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে কালেমা পড়াইতে পারছে? এক নবী ছেলেকে পারে নাই, এক নবী বাপকে পারে নাই, এক নবী স্ত্রীকে পারে নাই, আমাদের নবী চাষাকে পারে নাই। তাহলে হেদায়াত নবীদের হাতে কিভাবে হল? হেদায়াত কার হাতে? 80টা আয়াতে কথা বলা হয়েছে। এবং যখন নবীদি খুব মনক্ষুণ্ণ হলেন, চাষা ইমান আনলো না, তখন নবীদি মনক্ষুণ্ণ হলেন, তখন আল্লাহ তাআলা বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ মান ইয়াশা, হে নবী, আপনি যাকে চান তাকে হেদায়ত দিতে পারবেন না, আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে হেদায়ত দিব। আল্লাহ ক্লিয়ার জানাই দিলেন, আপনি চাইলে কাজ হবে না, আপনি চাইলে কাজ হবে না, আমি তাকে হেদায়ত দিই। নবীজির চাচাকে যে হত্যা করছে, শহীদ করছে, তার নাম ওয়াসি। নবীজির চাচাকে উহুদের ময়দানে কি করছে, তা আব্বাসকে শহীদ করে দিছে, হামজাকে শহীদ করে দিছে। হুজুর অনেক কাঁদছে তার জন্য। নবীজি ব্ল্যাক লিস্টের মধ্যে তার নাম দিয়ে দিছে, যেখানে পাও কতল করে দাও। হামজাকে যে শহীদ করছে ওকে যেখানে পাও কতল করে দাও। সে লোক লুকায় লুকায় এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হুজুর তো তাকে কতলের অর্ডার দিয়ে দিচ্ছেন, হুজুর তো চান না সে মুসলমান হোক, কিন্তু সে তো মুসলমান হয়ে গেছে। তাহলে হেদায়ত উনি বলতেছে হেদায়ত আল্লাহর হাতে না নবীদের হাতে, দেখি ঠিক পুরা গলত। ওনার অনেক ভুল, আমি কয়টা বলবো। উনি বলতেছেন যে ওলামারা যে পয়সা নিয়ে দিনের খেদমত করে, এইসব ওলামাদের আগে বেশারা বেচতে যাবে, কোনো হাদিসে নেই, কোনো হাদিসে নেই। তা জাল হাদিসের কিতাব আছে, এটা কিছু কিতাব আলাদা করে লেখা হয়েছে, সেখানে শুধু জাল হাদিস বানোয়াট হাদিস গুলো জমা করা হয়েছে, যে এই হাদিস গুলো হাদিস না, তা কেউ না কেউ বানাইছে, কেউ না কেউ বানাইছে, তা জাল হাদিস। এটা উনি সব জায়গায় বলে বেড়ায়, এটা বলার কারণে কিন্তু ওনার সাপোর্টাররা চরম ওলামা বিদ্বেষী হয়েছে। ওনার সাপোর্টাররা যে ওলামা বিদ্বেষী হলো এবং ওলামাদের মাথা ভাঙলো, কারণটা কি? এই যে জাল হাদিস শুনেছে, এই জাল হাদিসের কারণে ওলামা কেরাম থেকে ওনার ভক্তদের ভক্তি উঠে গেছে, ওনার ভক্তদের ভক্তি ওলামায়ে কেরাম থেকে উঠে গেছে। অথচ যে হাদিসটা কইতেছে আমি এটা তাকে করছি, তাকে করে দেখলাম এটা হাদিস না, জাল হাদিস, জাল হাদিস। এটাকে সহি বয়ান করলো নি, এটা বিশ্বাস করলে ইমান থাকবে? তারপরে উনি বলতেছেন কোরআন শরীফ যদি কেউ অর্থ না বুঝে তেলাওয়াত করে, উনি বলতেছে অর্থ বুঝে তেলাওয়াত করা ওয়াজিব, যদি কেউ অর্থ না বুঝে তেলাওয়াত করে তো সব তো হবেই না, গুনাহ হবে। অথচ এই ব্যাপারে যে হাদিস আছে, ওই হাদিসের মধ্যে অর্থ বোঝার কোন কথা নেই। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা অল হাসানাতু বিআশরি আমসালিহা। এই যে হাদিসটা পড়লাম, ওলামারা বলুক এই হাদিসের মধ্যে অর্থ বোঝার কথা আছে। এটা ক্লিয়ার বলা হয়েছে যে কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তাকে কমপক্ষে দশটা নেকি দিবে, এবং নামাজের মধ্যে পড়লে একশো নেকি দিবে। তাহলে অর্থ বোঝার কথা কই? হ্যাঁ, অর্থ বোঝার চেষ্টা করতে হবে। প্রত্যেক মসজিদে মসজিদে তাফসির মাহফিল করে অর্থ বোঝার ওটা আলাদা একটা দায়িত্ব, কিন্তু অর্থ না বুঝলে সব হবে না, এটা হাদিসে বলা হয় নাই। তাছাড়া এই হাদিস বলার পরে নবীজি যে উদাহরণ দিলেন প্রত্যেক অক্ষরে দশ নাকি, এর উদাহরণ দিলেন না, উদাহরণ দিলেন কি দিয়ে? আলিফ লাম মিম, এটা দিয়ে উদাহরণ দিলেন। বলেন আলিফ পড়লো দশ দশ নাকি, লাম পড়লো দশ নাকি, মিম পড়লো দশ নাকি। আমার প্রশ্ন, এটাই তো উদাহরণ দিলেন কেন? উনি আলহামদুলিল্লাহ দিতেন, কুল আউযু বিরাব্বিন নাস দিয়ে উদাহরণ দিতেন, আলিফ লাম মিম দিয়ে দিলেন কেন? এটা বুঝতে হবে। আলিফ লাম মিম দিয়ে উদাহরণ কেন দিলেন? এই জন্য দিলেন উনি ওহির দ্বারা জানতে পারছিলেন যে কিছু চিন্তাবিদ তৈরি হবে, তারা বলবে অর্থ না বুঝে পড়লে গোনা হয়, অর্থ না বুঝে পড়লে গোনা হয়। ওই চিন্তাবিদদের কথার দাগ ভাঙ্গা জবাব দেওয়ার জন্য নবীজি এমন একটা শব্দ ব্যবহার করলেন যেটার অর্থ কিয়ামত পর্যন্ত কেউ জানবে না। আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলোর অর্থ কোন আলেম জানে না এবং জানবেও না। এগুলো আল্লাহ রসুলের মধ্যে ভেদ, কেউ জানে না। এই জন্য হুজুর এটা দিয়ে উদাহরণ দিলেন, যাতে তারা এই কথাটা বলতে না পারে যে অর্থ না বুঝলে সওয়াব হবে না। অথচ উদাহরণ দিচ্ছেন কি দিয়ে, যার অর্থ কেউ জানে না, কেউ জানবেও না। বুঝছেন কেন এটা দিয়ে উদাহরণ দিচ্ছে? এই লোক এই ধরনের বহু কথা এরকম বলছে যেগুলো বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যায়। হেদায়াত আল্লাহর হাতে না, এটা বললে তো 80টা আয়াত অস্বীকার করা হয়, একটা আয়াত অস্বীকার করলে তো মানুষ বেঈমান হয়ে যায়, 80টা আয়াত অস্বীকার করলে কত বড় বেঈমান হবে। আর যারা ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখে, হ্যাঁ, তাদের কি ইমান থাকে? ওলামাদের সাথে বিদ্বেষ মানে মোহাম্মদ রসুল্লাহর সাথে বিদ্বেষ। ওলামারা কি অন্য কিছু করে? তারা ডাল রুটি খেয়ে আপনাদের বেতন দেন, এ দিয়ে তো আপনাদের একদিনের বাজারও হয় না। আপনাদের বেতন দেন হুজুরদেরকে, তো এক সপ্তাহের বাজার হয় না আপনাদের ওই টাকা দিয়ে। এই দিন তারা মাস চালাইতেছে, অনেক কষ্ট করে রসুলের সুন্নতকে তারা প্রচার করতেছে, তো তাদের কি দোষ? এত কষ্ট করে মানুষ কত লাখ লাখ টাকা কামাইতেছে, তারা আল্লাহর রাস্তায় আবদ্ধ আছে। আল্লাহর রাস্তায় লিল ফুকারা আল্লাযীনা উফসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা যারবান ফিল আরদ ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফ। এই আয়াত আল্লাহ বলতেছেন, তোমরা যে দান খরচ করবা, এর সবচেয়ে উত্তম পাত্র ওই সমস্ত আলেম তালেবেলেম যারা দ্বীনের কাজে আটকা আছে, তাদের হাত পা সব ঠিক আছে, ব্রেন ঠিক আছে, তারা দোকান চালাইতে পারে, তারা মিল ফ্যাক্টরি চালাইতে পারে, কিন্তু ওইটা করতে গেলে দ্বীনের কাজ হয় না। মিল ফ্যাক্টরি চালাইতে গেলে কি হয় না? দ্বীনের কাজ হয় না। তাই তারা কষ্ট করে কোন রকম ডাল রুটি খেয়ে তারা এই ইসলামটাকে কায়েম রাখছে। এদের জন্য যদি খরচ করো, এগুলো সর্বোত্তম খরচ। এবং তাদের আলামত আল্লাহ বলে দিচ্ছেন কি আলামত? ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফ। জাহেলরা তাদেরকে ধনী মনে করে, কেন? কারো কাছে সওয়াল করে না। তা জরুরত আছে, অনেক প্রয়োজন আছে, কিন্তু কোনদিন কারো কাছে হাত পাতে না, ভাই আমার তো অভাব আছে, বাজার করার পয়সা নেই, আপনি আমার 1000 টাকা দেন। কোন আলেম বলে এরকম? বেশি টাকা হলে হয়তো কারো তো করজ নেই, কিন্তু যাই সাহায্য চায় না। এটা আল্লাহ বলতেছে যে জাহেলরা তাদেরকে ধনী মনে করে, দেখে তার জামা খুব সাদা ধবধবে, আবার পান চাপাইতেছে, চেহারাটা খুব ফুর্তি হাসাস হাসাস, আসলে তো হ্যাঁ কষ্ট কষ্ট আছে, কিন্তু সে প্রকাশ করতেছে না। তো এই নায়েবে রসুল এদের প্রতি বিদ্বেষ রাখা, এটা নবীজির প্রতি বিদ্বেষ রাখা। কেন? এই দ্বারা বিদ্বেষ রাখতেছে তাদের যে অস্তিত্ব, তারা যে দুনিয়াতে আসছে, আসে হালাল দাদা হয়েছে, কি হয়েছে? হারাম দাদা হয় নাই। কাদের অবদান? আলেমদের অবদান। কোন আলেম যদি তার বাপ মায়ের বিয়ে না পড়াইতো, তাহলে কি হইতো? হারাম দাদা হইতো। ওলামাদেরকে বিদ্বেষ রাখতেছে, ও চিন্তা করতেছে না, আমি যে হালাল দাদা হয়েছি ওলামাদের কারণে হয়েছি, ওলামা না থাকলে আমি কি হইতাম? হারাম দাদা হইতাম। ও যে সোরা কালা ও নামাজ পড়ে না, বিদ্বেষীরা নামাজ পড়ে না? পড়ে, নামাজ পড়ে। এই উলামা বিদ্বেষীরা নামাজ পড়ে না? এই সোরা কেরাত গুলো কি হিন্দুদের তো শিখছে, তা কোন আলেমের তো শিখছে? ছোট কালে বক্তব্য কোন আলেমের তো শেখে নাই, সে দাড়ি রাখছে, মাথায় টুপি লাগাইছে, তা কাঁদতে শিখছে? আলেমের থেকে শিখছে, সবই তো আলেমের তো শিখছে। সে যে সন্তান জন্ম দিচ্ছে, এই সন্তানগুলো হালাল দাদা হইতেছে, হারাম দাদা হইতেছে না, কার অবদান? কোন আলেম এক মহিলার সাথে তার বিবাহ পড়াই দিছে, যে কারণে সাথে সন্তান জন্ম দিচ্ছে, এগুলো কি হইতেছে? হালাল দাদা। এবং সবচেয়ে বড় কথা হলো, সে যখন মারা যাবে তো তার যে জানাজা পড়বে এটা কে কে পড়াবে? না হিন্দুরা পড়াবে? সে কার গীবাত গাইতেছে, কার সমালোচনা করতেছে? আলেমদের। সে আলেম না হলে তো তার জানাজা হবে না? যা জানাজা তো পরের কথা, এখন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে কার পিছনে? এখন যে ওলামা বিদ্বেষীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে কার পিছনে পড়তেছে? আলেমদের পিছনে। তাদের গীবত কার কি দেবে? এবং ফতোয়ার কিতাবে লিখছে, ওলামাদের প্রতি বিদ্বেষ রাখলে তার ইমান নষ্ট হয়ে যায়, বিবাহ ভঙ্গ হয়ে যায়, এবং সে মৃত্যুবরণ করলে তার চেহারা কেবলার থেকে পূব দিক করে দেওয়া হয়, তার চেহারা কেবলার দিক থাকে না। গত শতাব্দীর যিনি সবচেয়ে বড় আলেম, গত শতাব্দীর যিনি সবচেয়ে বড় আলেম, মুফতি রশিদ আহমদ গঙ্গোহি, যিনি হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির পীর। কার পীর? ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির পীর। তিনি বলে গেছেন, তোমাদের যদি বিশ্বাস না হয় কবর খুঁজে দেখো, যে ওলামাদের সাথে বিদ্বেষ রাখছিল তার চেহারা কিবলার দিকে নেই, পূব দিক ঘুরাই দেওয়া হয়েছে, কবর খুঁজে দেখো। বাস্তব। আমি যে এলাকায় থাকি, ও এলাকায় এই দুই তিন মাস আগে একজন ওলামা বিদ্বেষী, ওই দলের লোক যারা টুঙ্গিতে ওলামাদের মাথা ভাঙছে, ওই দলের লোক মারা গেছে। মারা গেলে তার চেহারা বাম দিক ঘুরে গেছে। কবরে রাখা পর্যন্ত চেষ্টা করা হয়েছে কেবলার দিক করার, কোনোভাবে তার মাথা কেবলার দিক থাকে নাই। যে পাঁচজন গোসল দিছে আমি পাঁচজনকে ডাকাইছি, তার প্রতিবেশী যারা প্রতিবেশী আমার পাশের গ্রামের প্রতিবেশীকে ডাকাইছি, সকলে এক সাক্ষী দিছে যে কবরে রাখা পর্যন্ত তার চেহারা কেবলামুখী করা যায় নাই। কাজে মুফতি রশিদ আহমদ গঙ্গোহী যে কথাটা বলে গেছে, যে ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখলে সে তার ইমান নষ্ট হয়ে যায়, তার চেহারা কেবলার দিক থাকে না, হাতে কলমে আল্লাহ দেখাই দিলেন। কাজে আল্লাহ রাস্তে কেউ ওই দলে যাবেন না, ওলামাদের সাথে জুড়ে থাকেন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকেন। এই ওলামা বিদ্বেষীরা যাকে নেতা মানতেছে, সেই লোকের বিরুদ্ধে হিন্দুস্তানের আলেমরা কমপক্ষে বিশখানা কিতাব লিখছে। ওলামা বিদ্বেষীদের নেতা গুরু, তার বিরুদ্ধে তার দেশের আলেমরা কয়টা কিতাব লিখছে? বিশখানা কিতাব লিখছে। উনি এই ভুল করছেন, বয়ানে এই ভুল করছেন, এই ভুল করছেন, এরা বিশখানা কিতাব লিখছে। সেই কিতাবগুলো ঢাকার যে বারিধারা মাদ্রাসা, মাওলানা নূর হুসাইন কাসেমির বারিধারা মাদ্রাসা, ওই মাদ্রাসার একজন মহাদ্দেশ বাংলা করে দিছে। আপনি একটা সেট সংগ্রহ করেন যে ওনার দেশের আলেমরা, হিন্দুস্থানের আলেমরা ওনার সম্পর্কে কি মন্তব্য করছে। আপনি মনে করতে পারেন যে বাংলাদেশের আলেমরা ওনাকে দেখতে পারে না? এটা গলত। সারা দুনিয়ার আলেমরা উনি যে ভুল ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাপারে একমত, পুরা দুনিয়ার আলেমরা। আমি কয়েকদিন আগে উমরায় গেছিলাম, জিদ্দায় আমার বয়ান হয়েছে, জিদ্দায় মক্কা শরীফে আমার বয়ান হয়েছে, মদিনা শরীফ আমার বয়ান হয়েছে, বহু আলেম ওলামা আসছে, তাদের সাথে আমার আলাপ হয়েছে, তারা পর্যন্ত ওনার বয়ানের উপরে সাংঘাতিক অসন্তোষ। উনি ধর্মের নামে এগুলো কি বলতেছে, এগুলো ধর্মের নামে কি বলতেছে, এগুলো মন গড়া ব্যাখ্যা। কাজে আপনি মনে করেন না যে বাংলাদেশের ওলামারা সমালোচনা করে, সারা দুনিয়ার ওলামারা ওনার সমালোচনা করতেছে, উনি হকের উপর নেই, উনি হকের উপর নেই। এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা যারা দারুল উলুম দেওবন্দ, সেখানে ফতোয়া দেওয়া হয়েছে, উনি হকের উপর নেই। এবং উনি যে দল সৃষ্টি করতেছে, তার নতুন ফেরকা, ইসলামের মধ্যে নতুন ফেরকা, এটা খাঁটি খাঁটি ইসলাম না। ওনারা ফতোয়া দিয়ে দিচ্ছেন, ওই দল থেকে আল্লাহ হেফাজত করুন। কারণ নবীজি সাবধান করে গেছেন, কি সাবধান করছেন নবীজি বলেছেন, ইউসবিহুর রাজুল মুমিনান ওয়ায়ুমসি কাফিরান। বহুত মানুষ সকালে মমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। আবার অনেক মানুষ বিকালে মমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুল মুমিনান ওয়ায়ুমসি কাফিরা। এই জন্য নতুন কোন কথা গ্রহণ করবেন না, নতুন কোন কথা। এনার আগে বেরিয়েছিল আহলুল হাদিস, এই ফেতনার আগে কোন ফেতনা ছিল, তারা অনেক নতুন কথা বলে গেছে। আহলুল হাদিস নতুন কথা বলে গেছে, তারা বলে গেছে কি ইসলামে কোন কাজা নামাজ নেই। আর কাজা নামাজ নেই, প্রত্যেকটা হাদিসের কাজা নামাজের অধ্যায় আছে, প্রত্যেকটা হাদিসের কিতাবে কি আছে কাজা নামাজ কিভাবে পড়তে হবে তার অধ্যায় আছে। তো কাজা নামাজ না থাকলে অধ্যায় আছে কেন? এবং তারা বলে গেছে সেই নতুন ফেরকা আলুল হাদিস যে তিন তালাকে এক তালাক, তিন তালাকে। তা আমি তাদের এলাকায় ওয়াজ করতে গেছিলাম বংশাল, এই আলুল হাদিসের এলাকায় ওয়াজ করতে গেছিলাম, যে বলে আসছি এই আহলুল হাদিসের হোটেলে আপনারা তিন প্লেট বিরিয়ানি খাবেন, খায় এক প্লেটের দাম দিবেন। তো তিন প্লেটের বলে কেন তিন প্লেট খেয়ে এক প্লেটের দাম দিচ্ছেন কেন? বলবেন তিন তালাকে যদি এক তালাক হয় তাহলে তিন প্লেটে এক প্লেট হারাম। এমন আশ্চর্য কথা বলে, তারা বলছে যে তারাবির নামাজ আট রাকাত, কয় রাকাত? আট রাকাত নাকি? চার মাজাবের কোন মাজার আট রাকাত আছে? আট রাকাত তো তাহাজ্জুদের নামাজ, আট রাকাত কি? তাহাজ্জুদের নামাজ। তারা এমন মারাত্মক কথা বলে, তারা বলতেছে মাজাব মারলেন মানুষ বেইমান হয়ে যাবে, অথচ সারা দুনিয়ার মুসলমান মাজাব মানে। হাজিরা জিদ্দায় দেয় নামে না, জিদ্দায় ও ওটা সাগর আছে ওখানে, ওই সাগরের নাম হল লোহিত সাগর। কি নাম? রেড সি, ইংরেজিতে রেড সি। ওই সাগরের পশ্চিম পাশে যত দেশ আছে আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, এইসব এলাকার লোকেরা সাধারণত মালিকি মাজাব মানেন। কোন মাজাব? আর আরব ভূখণ্ডে অরিজিনাল যারা, অরিজিনাল, তারা সাধারণত হাম্বলি মাজাব মানেন। কোন মাজাব? তারা মাজাবের বাইরে না। এশিয়া মহাদেশে 60-70টা দেশ আছে এশিয়া মহাদেশে, এ সবগুলো হানাফি মাজাব। সবগুলো কি? হানাফি মাজাব। পূর্ব দিক চলে যান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরা শাফি মাজাব। এরা কি মাজাব? তো পশ্চিম দিক দিয়ে আসেন মালিকি, তারপরে হাম্বলি, তারপরে আমরা হানাফি, তারপরে শাফি। তো পুরা দুনিয়ার মুসলমানরা মাজাব মানে। আর এই বংশালের কয়েকটা লোক মাজাব মানে না, তারা কইতে মাজাব মানলে মানুষ বেইমান হয়ে যায়। তো পুরা দুনিয়া বেইমান হয়ে গেছে আর ওরা কয়েকজন ইমানদার। ওরা নাকি আহলুল হাদিস, ওদের সুইপারও আহলুল হাদিস, হ্যাঁ ওদের দর্জিও আহলুল হাদিস, হ্যাঁ ওদের রিক্সাওয়ালাও কি একটা হাদিস কইতে পারবে না? নাম কি? আহলুল হাদিস। একটা হাদিসও জানে না। ওই বুখারি শরীফের অনুবাদ পড়, বুখারি শরীফের বাংলা অনুবাদ আছে না, তো অনুবাদ পড়লে কি বুখারি পড়া হবে? অনুবাদে ভুল থাকতে পারে না? মূল বুখারি হুজুরা পড়ছে, তারা জানে বুখারির কোন হাদিসে আমল করতে হবে, বুখারির কোন হাদিসে আমল করা যাবে না। বুখারিতে বহু হাদিস আছে যেগুলো এক জামানায় ছিল, পরে ওটার বদলে নবীজি আর একটা আদেশ দিচ্ছেন, আগেরটা রহিত হয়ে গেছে। অনেক হাদিস আমি আপনাদের দোয়ায় বুখারি শরীফ পড়াই। 43 বছর বুখারি নিয়ে আসি, কত বছর? 43 বছর বুখারি নিয়ে আসি। আমি পড়ানোর সময় বলে দেই যে এই হাদিসটা এক জামানায় ছিল, এখন রহিত হয়ে গেছে। যেমন বুখারি শরীফে আছে যে কুরবানির পরের দিন রোজা রাখো, বুখারি শরীফে রোজা অধ্যায় একটা হাদিস আছে কুরবানির পরের দিন রোজা রাখো, অথচ পরবর্তী নির্দেশ কি? কুরবানির পরের দিন আরো 3 দিন রোজা রাখা হারাম। কিন্তু রোজা রাখাটা তো বুখারিতে আছে, বুখারিতে এক জায়গায় আছে যে তোমার ইমাম যদি বসে নামাজ পড়ায় তুমি সুস্থ হইলেও বসে নামাজ পড়াও, আর এক জায়গা আছে ইমাম যদি অসুস্থ হয়ে বসে পড়ায় তুমি সুস্থ হও তুমি দাঁড়াই পড়ো, তাহলে আগেরটা কি হবে? আগে বসে পড়তে কইলেন ওটা কি হবে? এবং সেটা অন্তত আট জায়গায় আছে। তোমার ইমাম বসে পড়লে ফাইন সল্লা জালসান ফাসাল্লু জুলুসান, এই হাদিসটা আট জায়গায় আছে। তা আপনি অনুবাদ পড়লে আপনাকে কে বলে দিবে যে এই হাদিসটা রহিত হয়ে গেছে? কে বলে দিবে? তা আপনি তো গড়ে মানবেন, গড়ে মানে গুমরা হয়ে দেবেন। এজন্য বুখারি একা পড়া যাবে না, বুখারি পড়তে হলে উস্তাদের কাছে পড়তে হবে, তিনি বলে দিবেন কোনটা কোনটা বহাল আছে কোনটা কোনটা রহিত হয়ে গেছে। আমার কথা বুঝলেন? একা একা পড়বেন না, তাহলে কিন্তু আসে গোলমাল লাগাই দিবেন হুজুরদের সাথে, কারণ কোনটা রহিত হয়ে গেছে তা লেখা থাকে না ওইখানে, পড়ানোর সময় বলে দেওয়া হয়। হাদিসের মধ্যে লেখা নেই, পড়ানোর সময় উস্তাদরা বলে দেয় যে অমুক হাদিস দ্বারা এটা রহিত হয়ে গেছে। এই এখন এক ফেরকা বেড়েছে, ফেতনা বেড়েছে তবলিগের, আর তখন ফেতনা ছিল কিসের? আহলুল হাদিসের। সব নতুন ফেরকা, সব বেদাত, সব গুমরাহি। আল্লাহ গুমরাহি থেকে হেফাজত করুন। নবী আলাইহিস সালাম কি বলতেছেন? নবী আলাইহিস সালাম বলতেছেন فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا। আমার মৃত্যুর পরে তোমরা অনেক ফেরকা দেখবা, অনেক ফেরকা দেখবা, কোন ফেরকা দেখবা না। কি করবা? কোন ফেরকা দেখবা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন। যারা সারাদিন সুন্নত সুন্নত করে, এটা সুন্নত, এটা সুন্নত, নামাজে একান্ন সুন্নত, খানা খাওয়াতে ষোলোটা সুন্নত, উজুতে এই কয়টা সুন্নত, এই সুন্নত সুন্নত যারা করে ওই জামাতটাকে খুঁজে বের করো, ওদের সাথে থাকো। আলাইকুম বিসুন্নতি। আমলের প্রশ্নে হুজুর কোন জায়গায় হাদিস শব্দ ব্যবহার করেন নাই, আমলের প্রশ্নে প্রত্যেকটা জায়গায় কি শব্দ বলছেন? সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ। এই জন্য আমি আয়াত পড়ছি, ওই আয়াতে এই কথা বলা হয়েছে। হে নবী, ঘোষণা করে দেন, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নতি ফলো করো। আল্লাহকে পাইতে চাও, কোনো রাস্তা নেই। আল্লাহকে পাইতে হলে আমার সুন্নতের অনুসরণ ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নেই। বেদাত দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? বেদাত বেদাত কাজ করে আল্লাহকে পাওয়া যাবে? সুন্নত, সুন্নত মানলে কি হবে? ওটা ওই আয়াতে আছে, ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যখন সুন্নত অনুযায়ী চলবা তো তুমি আল্লাহকে মহব্বত করতে চাইছিলা, ওটা তো হবেই, ওর থেকে বড় জিনিস হবে। কি বড় জিনিস? আল্লাহ তোমাকে মহব্বত করবে। আপনি মহব্বত করতেছেন, তার থেকে বড় জিনিস কোনটা? আল্লাহ আপনাকে মহব্বত করবেন। এবং আল্লাহ দয়া করে সুন্নতের বরকতে তোমার জীবনের গোনাহাতা মাফ করে দিবেন। আল্লাহু গফুর রহিম। এখন সুন্নতের রাস্তা কি, জান্নাতের রাস্তা কি, এখন তো ব্যাখ্যা দেওয়ার সময় নেই, রাত হয়ে গেছে। আমি শিরোনামগুলো বলে দেই, হেডিং গুলো বলে দেই, এটা শুনে রাখেন, পরে এলাকার ওলামায়ে কেরাম থেকে এর ব্যাখ্যা জেনে নেবেন। অথবা আমার লেখা একটা কিতাব আছে ইসলামী জিন্দেগি, ওখানেও ব্যাখ্যা দেওয়া আছে। মাওলানা হিমায়াতউদ্দিন সাহেব একটা কিতাব লিখছে আহকামে জিন্দেগি, ওখানেও ব্যাখ্যা দেওয়া আছে। সুন্নত কি কি? সুন্নত মানে ফজরের সুন্নত, জোহরের সুন্নত না, সুন্নত মানে রসুলের তরিকা। সুন্নত মানে কি? রসুলের তরিকা। এর মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব আছে। অনেকে সুন্নত শুনলে খালি ফজরের তরিকা সুন্নত বুঝে, এটা হাদিসের পরিভাষা না, ওটা হলো ফেকাবিদদের পরিভাষা। জোহরের সুন্নত যে বোঝেন আপনারা, কাদের পরিভাষা? ফেকাবিদদের। কিন্তু নবী যে হাদিসে যে সুন্নত করছে, ওই হাদিসের পরিভাষা সুন্নত কাকে বলে? নবীজির তরিকা, চাই সেটা ফরজ হোক, চাই সেটা ওয়াজিব হোক, চাইছিলা ফিকাবিদদের সুন্নত হোক। নবীদের এক নম্বর সুন্নত ইমান শেখো। এক নম্বর সুন্নত কি? ইমানের থেকে জরুরি কিছু আছে? কোন জরুরি কিছু আছে? ইমান যদি কারো সহি হয়ে যায়, কোন আমল যদি নাও থাকে, এই লোকটা একদিন না একদিন বেসতে যাবে। ইমান এত বড় মূল্যবান জিনিস। আর ইমানের মধ্যে যদি গলত থাকে, আপনি যত বড় নামাজি হন, যত শতবার হজ করেন, যত লক্ষ কোটি টাকা মসজিদ মাঝে দান করেন, যদি ইমানের মধ্যে গলতি থাকে, তো আপনার জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই, কোনো তো সুন্নত মানে পুরা দিন। শরিয়াতেরই আর এক নাম সুন্নত। শরিয়াতের আর এক নাম কি? সুন্নত। নবীদের তরিকা কয়েকটা কথা আছে, এটা হলো সুন্নত। এক নম্বর হলো শেরেক মুক্ত ইমান হাসিল করা। এক নম্বর কি? শেরেক মুক্ত ইমান। যারা মাজারে মাজারে ঘোরে, মাজারে সন্তান চায়, মাজারে প্রমোশন চায়, এদের ইমান শেরেক মুক্ত না শেরেক যুক্ত? ওদের ইমান নষ্ট হয়ে গেছে। আমাদের নেতারা তো কিছু হইলেই মাজারে দৌড়ায়, অথচ মাজারে যাওয়া জায়েজ নেই। মাজারে শুধু কোন নিয়তে যাওয়া যাবে? আপনি যায় তিনবার কুলল্লা পড়ে ওই মাজারবাসীকে সব বক্সাই দিবেন, কিছু দেওয়ার জন্য যাইবেন, কিছু আনার জন্য গেলে শেরেক। মাজারুল্লাহ দেওয়ার কোন ক্ষমতা নাই, দেওয়ার মালিক একমাত্র কে? আনার জন্য গেলে ইমান নষ্ট হয়ে যাবে। মাজারে মান্নত মানা শেরেক, মাজারে গাড়ি থামাই পয়সা দেওয়া শেরেক, মাজারে বাতি দেওয়া শেরেক, মাজারে গিলাব দেওয়া শেরেক, মাজারে তওয়াব করা শেরেক, মাজারে সিজদা করা শেরেক। মাজারে মাজারে যারা ঘোরে, এদের ইমান নষ্ট হয়ে গেছে। এক নম্বর শেরেক মুক্ত ইমান। দুই নম্বর কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, কাফন দাফন, এগুলোকে ইবাদাত বলা হয়। এক কথায় কি বলা হয়? এইগুলো নবীদের তরিকায় হইতে হবে। ইবাদাত নবীদের তরিকায় হইতে হবে। যেমন নবীদের হাত তুলছেন নামাজে, এইভাবে হাত তুলছেন, আমার দিক দেখেন, এই কান বরাবর এইভাবে হাত তুলছেন, হাত দেখা যায়, এই হাতের তালু কিবলার দিকে। কারণ আমরা কিভাবে তুলতেছি? কেউ হলো এইভাবে গালের দিকে, হাতের তালু কোন দিকে? গালের দিকে। কেউ আবার তুলতেছে এইভাবে আসমানের দিকে, কেউ এরকম কান ধরতেছে। ওই যে বক্তব্য হুজুর কান ধরে উঠাইছিল ওইটা। আবার কেউ এই হাতরে সাপের ফনার মতো বানাই দিচ্ছে। তকবীরে তাহরিমের সময় আঙ্গুল বাঁকা করার কোন হাদিস নেই। সিজদার মধ্যে পায়ের আঙ্গুল কিবলার দিকে বাঁকা করার হাদিস আছে। সিজদার মধ্যে পায়ের আঙ্গুল কোন দিক দিতে হবে? এই তকবীরে তাহরিমের সময় না। বুঝছেন হাত তোলার নিয়ম? বুঝছেন এইভাবে হাত তুলতে হবে। পাও কোন দিক থাকবে? কিবলার দিক থাকবে। দুই দিকে না, আমরা দুই দিক পাও দেই, আমরা কিন্তু দুই দিকে পাও দেই। ইকামতের সময় হাত বান্ধা নিষেধ। যখন নামাজ শুরু না হয় হাত বান্ধা নিষেধ। অনেকে ইকামত হইতেছে হাত বান্ধে রাখছে, কেউ সামনে কেউ পিছনে হাত বান্ধে রাখছে, মাকরুহ, মাকরুহ। এক রাকাতে কয়টা রুকু করতে হবে? কিন্তু যারা নামাজের ট্রেনিং নেয় নাই, প্রশিক্ষণ নেয় নাই, তারা এক এক রাকাতে তিনটা রুকু করতেছে। সেজদা যাওয়ার সময় একবার রুকুর মতো ঝুঁকতেছে, আবার সেজদা থেকে দাঁড়ানোর সময় আর একবার রুকুর মতো ঝুঁকতেছে। তাহলে প্রত্যেক রাকাতে তার কয়টা রুকু হইতেছে? তিনটা। এটা আল্লাহ কবুল করবে? আল্লাহ কইছে একটা, আপনি দিলেন তিনটা, তো কবুল হবে? মাগরিবের নামাজ তিন রাকাত, আপনি পড়লেন চার রাকাত, কবুল হবে? আপনি যত গলা ফাটাই বলেন আল্লাহ তুমি বিশ্বাস করো এটা আমি তোমার জন্য পড়ছি, মিস্টার ইবলিসের জন্য পড়ি নাই, তোমার জন্য পড়ছি আমি, কিন্তু কবুল হবে? আমার জন্য পড়বা তো তুমি তিনটা কাত পড়ো, আমি তো তিনটা কাত পড়তে করছি, চার পড়লা কেন? কোন অবস্থা কবুল হবে না, রুকু একটা করতে হবে, সিনা সোজা করে যাবেন, উঠবেন কেমনে? সোজা উঠবেন, মাথা উপর দিক যাইতেই থাকবে, তারপরে পুরো নামাজই ভুল আমি দুই একটা বলতেছি, আপনি মোনাজাত করবেন হাত সিনা বরাবর আসমানের দিক দিতে হবে, দেন তো সবাই সিনা বরাবর হাতের তালু আসমানের দিকে এইভাবে হাত তুলতে হবে, এটি হল সুন্নত, কিন্তু এইভাবে তোলে না, কেউ আছে হাত মিলাই দেয় একটু ফাঁক থাকবে, কেউ আছে বড় ফাঁক করে, কেউ আছে মুখের কাছে ধরে, কেউ আছে পেটের কাছে ধরে, কেউ আছে নমস্কারের মতো করে ধরে, কেউ আছে দড়ি পাকায়, একটাও সুন্নত না, একটাও সুন্নত না। মোনাজাত আমাদের দেশে শুরু করে আল্লাহুম্মা আমিন, শুরু করতে হবে আল্লাহর প্রশংসা নবীর দুরুদ, আল্লাহর প্রশংসা নবীর দুরুদ, যেমন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এবার দুরূদ শরীফ পড়েন, বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, এইভাবে শুরু করতে হবে। আর আমার দেশে আল্লাহুম্মা আমিন গলত, শেষ করতে হবে কি দিয়ে? আল্লাহর প্রশংসা নবীর সালাম আমিন, শুরু দুই জিনিস দ্বারা, শেষ কয় জিনিস দ্বারা? তিন জিনিস দ্বারা, আল্লাহর প্রশংসা নবীর উপরে দুরুদ আর আমিন, আমিন দ্বারা শেষ করতে হবে। আমার দেশে আমিন দ্বারা শেষ করে না, আমিন দ্বারা শুরু করে, একদম শেষেরটা নিয়ে গেছে আগে, তারা শেষ করতেছে কি দিয়ে? বিহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দিয়ে। বল ভাই এটা কই পাইলেন? এটা দিয়ে মোনাজাত শেষ করতে হবে, আপনি কোথায় পাইলেন? তা পাই নাই কোথাও, কিন্তু এটা কি খারাপ? খারাপ তো না, কিন্তু আমরা কিছু করতে হলে তো নবীদের তরিকা দেখতে হবে, নবীদের একটা লোক পায়খানা ঢুকতেছে, তো পায়খানা দোয়া আছে না, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আদার কিন্তু বিসমিল্লাহ পড়ে না, ভুল, বিসমিল্লাহ আছে কিন্তু হাদিস, এই দোয়া না পড়ে সে পায়খানা ঢুকতেছে কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এই এইটা পড়ে টয়লেট ঢুকতেছেন কেন? কয়টা ভুল নাকি? ভুল তো বলা হয় নাই, নবীদি তো এইটা পড়ে টয়লেটে ঢুকতে বলে নাই, আপনি তো ভুল করতেছেন, জিনিস ভালো, জিনিস ভালো, কিন্তু কোনটা কোথায় পড়তে হবে নবীদি বলে দেয় নাই, টয়লেটে এটা পড়তে কইছে, টয়লেটে পড়তে কয় নাই, মোনাজাতে শেষও পড়তে বলে নাই, খেয়াল রাখেন। এই নামাজ শিখতে হবে, কাফন দাফন শিখতে হবে, মুর্দাকে দাফন করতে দেরি করা জায়েজ নেই, মুর্দাকে দাফন করতে দেরি করা জায়েজ নেই, ঝটপট দুই তিন ঘন্টার মধ্যে তাকে কবরে পৌঁছাই দেন, মমিনের কবর মমিনের জন্য জান্নাতের বাগান, বাগানে পৌঁছাই দেন, দেরি করবেন তার লাশের উপরে জুলুম হবে, সবাই গুনাগার হয়ে যাবেন। আমি আপনাদেরকে হাদিস শোনাই, নবীদি কি বলেন? কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লা ইয়াহিল্লু লিমরিইন আন তুহবাসা যাহরানা আহলিহি লা ইয়াহিল্লু লিমাইয়িতিন আন তুহবাসা বাইনা যাহরানা আহলিহি, কোন মুসলমানের লাশ তার পরিবার পরিজনের মধ্যে খামাখা আটকায় রাখা জায়েজ নেই, নর্মাল গোসল দিতে, কাফন পড়াইতে, জানাজা পড়াইতে যা সময় লাগে ওটুক তো দিবেন, বেশি সময় দেওয়া যাবে না। এমনকি দাফন করে জুমার নামাজ ধরা সম্ভব, কবরে দাফন করে জুমার নামাজ ধরা সম্ভব, তা আগে দাফন করতে হবে পরে জুমার নামাজ, ফতোয়ার কিতাবে ক্লিয়ার লিখছে। হ্যাঁ, জুমার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে ওই ব্যক্তির জন্য দোয়া করবে, কিন্তু দোয়া করার জন্য তার লাশটা কি সামনে রাখতে হবে যে আল্লাহ এই এই লাশটার কথা কইতেছি, আপনি আরেকজনের মাফ করেন না, এরে মাফ করেন, এই লাশ দেখেই দোয়া করতে হবে? ওর নাম ধরে দোয়া করলে আল্লাহ বুঝবেন না? নাউযুবিল্লাহ মিনহা। এই জন্য দাফন আগে হয়ে যাবে, কিন্তু জুমার নামাজে পরে জানাজা হবে, তাতে লোক বেশি হবে, বেশি তো হলো কিন্তু আপনি নাজায়েজ ভাবে বাড়াইলেন, মাইয়েতের কোনো কাজে আসবে না। এমনকি কিতাবে লিখছে জানাজা নামাজের পরে চেহারা দেখানো নিষেধ, জানাজা নামাজের পরে চেহারা দেখানো নিষেধ। কেন? যে তাকে কবরে রাখতে দেরি হবে, অথচ জানাজার পরে চেহারা দেখাইতে কি অনেক ঘন্টা লাগে না 10 মিনিট লাগে? হ্যাঁ, 10 মিনিট লাগে, 12 মিনিট লাগে, 15 মিনিট লাগে। এইটু কোনো মতে আপনাকে শরীয়ত দিল না, ফতোয়ার কিতাবে লিখছে জানাজার পরে চেহারা দেখানো নিষেধ, যার আছে চেহারা দেখাইবেন জানাজার নামাজের আগে দেখেন, কিন্তু যে কেউ দেখতে পারবে না। কেউ মরে গেলে শুধু ওই মহিলারা দেখতে পারবে যাদের থেকে পর্দা ছিল না, যাদের দেখা জায়েজ ছিল তারা দেখতে পাবে। কোন বেগানা মহিলা, বেগানা পুরুষ যদি লাশ হয় তা চেহারা দেখতে পারবে না, না জায়েজ। তো দেখেন, এইটুক সময় শরীয়ত অনুমতি দিল না, আর আপনি ঘন্টাকে ঘন্টা ফেলে রাখতেছেন। আর একটা ভুল দেখেন, আর একটা ভুল হল মুর্দাকে যে আমরা কবরে রাখবো, তা নবীদি কি বলে গেছেন? নবীদি বলে গেছেন ফাইনাল কাবা, ফাইনা বাইতুল্লাহ কাবাতুকুম হাইয়ান ওয়া মাইতান, বাইতুল্লাহ তোমাদের জন্য কাবা, তোমরা জীবিত অবস্থায়, তোমরা মুর্দা অবস্থায়। হাদিসে শব্দ হল হাইয়ান ওয়া মাইতান। কাজে দুনিয়াতে আমরা যেভাবে ডাইন কাতে শুই, আমাদের চেহারাও কিবলার দিক থাকে, সেনাও কোন দিক থাকে? মুর্দাকে এইভাবে শোয়াইতে হবে। সেনার মধ্যে কলব আছে, কলবের মধ্যে ইমান আছে, এটাকে কিবলার দিক দিতে হবে। শরিয়াতে চেহারার থেকেও সেনার মূল্য বেশি। আমি একটা মশলা বলি, বুঝতে পারবে। নামাজে চেহারা ঘুরে গেলে নামাজ ভাঙে না, মাকরু হয়, কিন্তু নামাজে সিনা ঘুরে গেলে নামাজ ভেঙে যায়। নামাজে চেহারা ঘুরে গেলে নামাজ ভাঙে না, মাকরু হয়, কিন্তু সিনা ঘুরে গেলে ভেঙে যায়। কোনটার গুরুত্ব বেশি? সিনা। সে সিনাকে কেবলার দিক দিতে হবে। আমরা তা না করে মুখে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে মুর্দা তোমাকে আল্লাহর নামে নবীদের তরিকায় শোয়াইলাম, তোমাকে আল্লাহর নামে নবীদের তরিকায় শোয়াইলাম, অথচ দেখা গেল নবীদের তরিকায় শোয়াই নাই, মন গড়া তরিকায় শোয়াইছে। মুখে কইলাম একটা, আর বাস্তবে করলাম আর একটা। এরম গলত তরিকায় শুইলে মুনকার নকির বুঝবে, এই লোক নিজ দুনিয়াতে সুন্নতের উপর ছিল না, ছেলে পেলেকেও শেখায় নি। এই জন্য সুন্নত তরিকায় কবরে শোয়া জোটে নাই তার, তখন তার সওয়াল জবাব কঠিন ভাবে হবে, ভয়ানক ভাবে হবে। আর যদি মুনকার নকির আপনাকে সুন্নত তরিকায় শোয়া দেখে, আপনার চেহারাও কিবলার দিকে, সেনাও কিবলার দিকে, ওটা দেখলেই তাদের বোঝা হয়ে যাবে এই লোক নিজেও দুনিয়াতে সুন্নতের উপর ছিল, ছেলে পেলেকেও সুন্নত শিখায় আসছে, তা না হলে কশিন কালেও সে সুন্নত তরিকায় কবরে শুইতে পারত না। তখন তার সাথে বন্ধুত্ব সুলভ আলাপ করবে, খুব নরম ভাবে সওয়াল করে চলে যাবে। খুব নরম ভাবে, আপনার ছোঁয়া দেখে বুঝছে আপনি মমিন মুসলমান, আপনি মমিন মুসলমান। এই জন্য কবার কিভাবে শোয়াইতে হবে? কেবলার পুরা বডি কেবলার দিকে। এই জন্য কবর খোদার নিয়ম আছে। আমার একটা বইয়ের মধ্যে, এটা বইটার নাম মনে হয় ইকমাল সুন্না, এর ভিতরে কবর খোদার তরিকা আমি লিখছি এবং মাইয়াতকে রাখার তরিকাও লিখছি আমি এই বইটার মধ্যে। আপনারা মসজিদের মধ্যে আমার সব বইগুলোর একটা লাইব্রেরি বানাবেন, আছে? হ্যাঁ, তো এখান থেকে বই নিয়ে নিয়ে পড়বেন। প্রত্যেকটা বই কয়েক কপি করে রাখা হবে, বিষয় ভিত্তিক তো, প্রত্যেকটা বই কয়েক কপি করে রাখা হবে। এটা পড়লে আপনাদের ফরজ, এলেম শিক্ষা করা ফরজ না? এলেম শিক্ষা করা কি নফল না ফরজ? এই মাহফিল তো এলেম শিক্ষা করার জন্য, সুর শোনার জন্য না। শুদ্ধে কইলে কোনো কথা বুঝবেন না। ডাক্তাররা কি সুর দিয়ে ওষুধ বুঝায়? আমরা তো ডাক্তার, আমরা রুহানি ডাক্তার, ওরা শরীরের ডাক্তার, আমরা কলবের ডাক্তার। তো শরীরের ডাক্তার যদি শুদ্ধে কয়, ওর কাছ থেকে কেউ ওষুধ নেবে না। শরীরের ডাক্তার যদি কানে হাত দিয়ে আর বিরাট সুর দিয়ে ও ওষুধ বুঝায়, তো সবাই বলে ডাক্তারের মাথা খারাপ হয়ে গেছে, এর পাবনা লয়ে দাও। এই জন্য সুর দিয়ে বলা ঠিক না, মানুষ কথা বোঝে না। তাছাড়া হাদিস আছে, নবী যখন ওয়াজ করতেন, আলা সাউতুহু, আওয়াজ উষা হয়ে যেত, অষ্টাদা গজাবহু, মেজাজের মধ্যে শিদ্দাত আসত, শক্তি আসত, ওয়াহবাররাত আইনাহু, চোখ লাল হয়ে যেত, কান্নাহু মুনজিরু জাইশিন, কেমন যেন লস্করকে দুশ্মনের বাহিনী থেকে ভীতি প্রদর্শন করতেছে। সেটা কি সুদ দেওয়ার জিনিস? কান্নাহু মুনজিরু জাইশিন, দরকার নেই। উদ্দেশ্য কথা বোঝা। ওয়াজ মাহফিলকে মনে করবেন এটা একটা ক্লাস, শরিয়াতের একটা ক্লাস, সবক নিচ্ছেন, কথা বুঝতে হবে, কথা বুঝতে হবে। মাইয়েতের ব্যাপারে আর একটা ভুল হল, আমরা যে খতম পড়াই মাইয়েতের জন্য, খতম পড়াই না, তো দেখা যায় যে টাকা দেই, যাদেরকে যে খতম পড়াই তাদেরকে কি দেই? টাকা দেই। কোন মুফতিকে জিজ্ঞাসা করি না, হুজুর আমি যে খতম পড়াইলাম বাপ মার জন্য আর হাফেজ সাহেবদেরকে 1000 কোটি টাকা দিলাম, আমার বাপ মা কি সবটা পাইছে? কোন মুফতির কাছে কনফার্ম করি না। আপনার ছেলেরে বিদেশ থেকে টাকা পাঠায় ব্যাংকে, কতবার টেলিফোনে কনফার্ম করে, আব্বা আমি যে 30,000 টাকা পাঠাইলাম আপনি কি পাইছেন? বারবার টেলিফোনে কনফার্ম করে, আপনার ছেলে পাঠায় না? টাকা পাঠালে কনফার্ম করে না? তা আপনি যে বাপ মারে 1,000 টাকা পাঠাইলেন, সবটা কি 1,000 টাকা? 1,000 দুনিয়ার টাকা চলবে না, সব চলবে। এই যে পাঠাইলেন, এটা পচছে কিনা এখন মুফতির কাছে যায় কনফার্ম করতে হবে না? হুজুর আমি এইভাবে পৌঁছাই দিছি, আমার বাপ মা পাইছে কিনা জিজ্ঞাসা করেন। সব মুফতিরা বলবে না, টাকা দিছেন ওটাও হারাম হয়েছে, ওই হুজুর টাকা নিছে সেও হারাম খাইছে, এবং খতমটা বাতিল হয়ে গেছে, পয়সা করে লেনদেনের কারণে খতমটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে, আপনার বাপ মা কিছুই পায়নি। সব রেসানের খতমে, সব রেসানের খতমে টাকা পয়সা লেনদেন করা যাবে না। যে কোনো কওমি মাদ্রাসায়, দেওবন্দি মাদ্রাসায় বলবেন আমার আব্বার জন্য খতম পড়ে দেন, ওরা বিনা পয়সায় খতম পড়ে দিন। ওরা জানে পয়সা লেনদেন করা হারাম। আপনি যদি বলেন হুজুর আমি কিছু পয়সাও খরচ করতে চাই, সেটা খতম বাবদ নেবে না, ওটা দপ্তরে রসিদ কাটিয়ে দেবে, মাদ্রাসায় জমা হবে। যদি পয়সাও খরচ করতে চান ঠিক আছে, রসিদ কেটে নিয়ে যান, যে পড়বে সে পাবে না, মাদ্রাসা পাবে, বুঝতেছেন? এই তরিকা উঠাই দিতে হবে। হ্যাঁ, দুনিয়ার জন্য যদি খতম পড়ান দুনিয়ার জন্য, সেখানে কিন্তু পয়সা দেওয়াও যায় নেওয়াও যায়। আপনার স্বাস্থ্য খারাপ, তা খতম পড়াই দিলেন, আপনার নামে মিথ্যা মামলা হয়ে গেছে, তা খতম পড়াই দিলেন, আপনার ছেলেবেলে পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করে, না খতম পড়াই দিলেন। এলো দুনিয়া বি, এটা কি সব পোষানো? لیکن سو آپریشان نہیں نہ دنیا بھی دنیا بھی کارونا جی ختم پڑان پیسہ دائز کنتو سب جہاں پوچھائیں تہن کنتو ہو باشا جان آنا مائیت لوکرا نجرا بھاگ کر پارا بھاگ کر ختم پڑے دیں تاچھا اللہ تو سہج کر دیچن تین بار کل اللہ پڑھے ایک ختم سواب پا جائے تین بار کل اللہ پڑھے ایک ختم سواب آپ کن ٹاکا دے ختم ٹا نش کربین یہ جنس گلو سہی کرا یہ ہل محفل ادیہ یہ بھول گلو چلتے تھے آجیبن تھی محفل کر کو لابھ نہیں یہ بھول گلو آجیبن چلتے تھے تھی محفل کر کو لابھ نہیں আর একটা ভুল বলে আমি এই প্রসঙ্গ শেষ করতেছি, কারণ এন্তেকাল হয়ে গেলে, কোন মানুষের এন্তেকাল হয়ে গেলে সপ্তাহ দশ দিনের মধ্যে ফারায়েজ বের করে, ফারায়েজ বুঝেন নাকি, মায়েতের অংশ কে কত পাবে এটা হিসাব আছে, এটা হুজুরা জানে, ওটাকে বলে ফারায়েজ। ফারায়েজ বের করে স্ত্রী পাবে দুই আনা, ছেলেরা কত পাবে, মেয়েরা কত পাবে, সব কোন মাদ্রাসার থেকে জানিয়ে আসেন, এনে সপ্তাহ দশ দিনের মধ্যে সব স্থাবর অস্থাবর সব সম্পদ ভাগ করে দেবে। ভাগ করে দেওয়ার পরে তারা মালিক হওয়ার পরে যদি একসাথে খাইতে চায় খাবে, আলাদা খাইতে চায় খাবে, তাদের ইচ্ছা। কিন্তু ভাগ করা শরীয়তের বিধান, ভাগ না করলে কি সমস্যা হয়, একজনের হক আর একজনে মারে। কেমনে, বোন গুলো বিবাহ হয়েছে চলে গেছে শ্বশুর বাড়ি, অথচ প্রত্যেক বছর জমিনে তাদের যে অংশ আছে বা দোকানে তাদের যে অংশ আছে টাকা আসতেছে না, এটা এগুলো কে খাইতেছে, ভাইরা খাইতেছে না, কার হক মারলো, বোনের হক মারলো, কার হক মেরে বেচতে দেওয়া যাবে, এটা তো আল্লাহ মাফ করবেন না, হক মারা এত বড় গুনাহ এটা আল্লাহ মাফ করবেন না, নেকি দিয়ে দিবেন। বিশেষ করে কারোর মৃত্যুর সময় কোন সন্তান যদি নাবালক থাকে, কোন সন্তান যদি নাবালক থাকে তাকে শরীয়তের পরিভাষায় বলে এতিম। কি বলে, যদি আপনি ফারায়েজ বের করে তার অংশ সংরক্ষণ না করেন, তার অংশ দিয়ে তাকে লালন পালন করা হবে, তার অংশ অন্য কেউ ভোগ করতে পারবে না। আপনারটা এতিমের দিক যাক, আপনি এতিমের ভাই, এতিমেরটা যেন আপনার দিকে না আসে। কিন্তু ওই ভাগ না করলে সব মিক্সার হয়ে ওই এতিমের অংশ থেকে কে খাইতেছে, মায়ে খাইতেছে, এতিমের অংশ থেকে ভাই বোনেরা খাইতেছে। আপনি ওই বাড়িতে আপনার আত্মীয়তা আছে, আপনি ওই বাড়িতে বেড়াইতে গেছেন, আপনি যেটা খাইয়ে আসছেন ওর মধ্যে কি আছে, এতিমের অংশ আছে। আমরা হুজুরা অনেক বাড়িতে দাওয়াত খাই, দেখা যায় ওই দাওয়াতের মধ্যে কি আছে, এতিমের হক আছে। অথচ এতিমের মাল খাওয়া কঠিন গুনা, দোজকের আগুন খাওয়া। আমি একটা আয়াত পড়তেছি সূরা নিসা চতুর্থ পারা ১৭ নম্বর পৃষ্ঠা, إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا তার পেটের মধ্যে দোজকের আগুন ঢুকাই দিচ্ছে এই আয়াতে বলা হয়েছে। তো আমরা সবাই কোন না কোন দিক দিয়ে দেখা যাবে এতিমের মাল খাইছে, কারণ আমাদের সমাজে কেউ মরে গেলে ঝটপট তার মাল বন্টন করা হয় না, হয় কিনা, আমি করছি, আমার আব্বার এন্তেকাল হয়ে গেছে আমি এক সপ্তাহের মধ্যে সব ভাগযোগ করে দিয়ে দিচ্ছি, কিন্তু আর কয়জন পাওয়া যাবে, দেখা যাবে পাঁচ বছর হয়ে গেছে, দশ বছর হয়ে গেছে, বাপ মরে গেছে পাঁচ বছর হয়ে গেছে, দশ বছর হয়ে গেছে, আজ পর্যন্ত বুঝাই দেয় নাই বন্ধুদেরকে, তাহলে কিসের দিনদারি আমাদের, কিসের হাদিসাবগিরি, কিসের আপনি মাদ্রাসার সেক্রেটারি হয়েছেন, কিসের মসজিদের সভাপতি হয়েছেন, অন্যের হক মেরে এত আসনে কি লাভ হলো, আপনার রিজিক হারাম, এই হিসাব ভাগ না করার কারণে আপনার রিজিক হারাম হইতেছে। হারাম খেয়ে আপনি সেক্রেটারি হয়ে গেলেন, মুতাল্লি হয়ে গেলেন, হ্যাঁ অনেক কিছু হয়ে গেলেন, কোন কাজে আসবে না এইগুলো। আজ রিজিক কিভাবে হালাল থাকবে, অন্যের হক কিভাবে নষ্ট না হয়, এইগুলো জানাই কি আজ? এর তো আজকাল বলে না কেউ, এইগুলো বলতে হবে। মারাত্মক ভুল, কাজে যারা এই ভুলটা আমরা করছি, আমরা তাড়াতাড়ি করে সবাইকে ডাকি, ভাই বন্ধুকে ডাকি, ডেকে ফারায়েজ দের করে তাড়াতাড়ি তাদেরটা বুঝাই দেই, আর পিছনে যে তাদের হক নষ্ট করছি ওটা মাপ চাই নেই, বা কিছু তাদেরকে বেশি দিয়ে দেই, কিছু বেশি দিয়ে দেই, অথবা তাদের কাছে কি করি মাপ চাই নেই। এই ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নেই। তাহলে দুই নম্বর কি ছিল? ইবাদত বন্দেগি সুন্নত তরিকায়। তিন নম্বর হলো আয় রোজগার হালাল পন্থায় হইতে হবে। ব্যবসা করেন, চাকরি করেন, জমিন আবাদ করেন, শিল্প কারখানা করেন, যেটাই করেন ওটা কি হইতে হবে? কি হইতে হবে? সুন্নতের ফরজ আইন এলেমের তিন নম্বর, সুন্নত বলেন না ফরজ আইন এলেম বলেন, ফরজ আইন এলেমের তিন নম্বর ধারা হলো আয় রোজগার কি হইতে হবে? হালাল হইতে হবে। এই যদি সবাইকে হিসা না দেন, রিজিক হারাম হয়ে যাবে। স্ত্রীকে মোহর না দেন, মারাত্মক গুনাহ। কেউ যদি বড় অঙ্কার মোহর বাঁধে কিন্তু দেওয়ার নিয়ত নেই, সমাজ রক্ষা করার জন্য বড় অঙ্কের মোহর বাঁধছে কিন্তু পরিশোধ করার নিয়ত নেই। কাঞ্জুল উম্মাল কিতাবে হাদিস আছে, এই লোকটার হাসর হবে জেনাকারীদের সাথে। জেনা করে নাই কিন্তু জীবনে একবারও, বিবির সাথে মেলামেশা করছে, কিন্তু ওই যে নিয়ে ছিল আমি যে দুই লাখ মোহর বানলাম এটা সমাজ রক্ষা করার জন্য বানলাম, আমি কি দিব নাকি এটা? এই না দেওয়ার নিয়েতে তারা মোহর বানবে বড় বড়, এদের হাসর কার সাথে হবে? জেনাকারের সাথে হবে। এইটা হলো ওয়াজ, এই হলো ওয়াজ। এখনো পর্যন্ত কোন ইসলামী ব্যাংক বিমা হয় নাই, যেগুলো হয়েছে সর্বোচ্চ 20% ইসলামী বলা যায়, 80% হয় নাই, কোন ইসলামী ব্যাংক বিমা হয় নাই। এগুলো লাভ খাবেন না, এগুলোতে যে লাভ আসে এগুলো সব সবের নিয়ত না করে দান খরচ করে দিবেন। এবং যত মাল্টিপারপাস বিভিন্ন ব্যবসা আসে না, এই যে দেশ টেনে 2000 এক একশো একটা আসে, আসে না বিভিন্ন ব্যবসা? হ্যাঁ, আপনি যদি আরো লোক আনতে পারেন তাদের লাভও আপনি পাবেন, কি কি সিরিয়াল বানায় আছে কিনা, এগুলো সব জুয়া। এই মাল্টি লেভেল মার্কেটিংটা কি? মাল্টি লেভেল মার্কেটিংটা একদম জুয়া, হারাম, সুদের থেকেও মারাত্মক, এর মধ্যে জড়িত হবেন না। এগুলো তিন নম্বর। জমিন বন্ধক রেখে ফসল খাবেন না, জমিন বন্ধক রেখে দলিল আটকায় রাখতে পারেন কিন্তু ফসল কে খাবে? ওই গরিব খাবে, আপনি খেতে পারবেন না। জমিন বন্ধক রেখে আপনি তাকে করজ দিচ্ছেন 20,000 টাকা, এই জন্য যে তার জমিনটা আপনি ভোগ করেন, যতদিন টাকা না দিবে আপনি তার জমিনে ফসল লাগিয়ে খাবেন, যা শরীয়তে লিখছে সুদ। কি লিখছে? হাদিস শোনা যায়, হাদিস কুল্লু করজিন জাররা নাফান ফাহুয়া রিবা, কর্জের বিনিময়ে যে বেনিফিট পাওয়া যায় সেটা সুদ। তা আপনি তার জমিনটাতে ভোগ করতেছেন এটা কর্জের বিনিময় না, তাকে 20,000 টাকা কর্জ দিচ্ছেন বলে তো তার জমিটা ভোগ করতেছেন, এটা করবেন না। যদি কোনো গরিবের মোটা অঙ্কের টাকা লাগে, জমি অনেক বছরের জন্য ভাড়া দিবে, বন্ধক না, কি দিবে? আমার জমিটা 10 বছরের জন্য আপনাকে ভাড়া দিলাম, আমার 20,000 টাকা দেন ভাড়া, আপনি 10 বছর ফসল লাগিয়ে খান, 10 বছরের মাথায় বিনা পয়সায় আমার জমি আমার কি আসবে? ভাড়া তো 10 বছর ভাড়া একবারে নিয়ে নিছে 20,000 টাকা, আর আপনি ওই ভাড়ার বদলে ফসল লাগিয়ে খাইতেছেন, যে 10 বছর শেষ বিনা টাকায় গরিব জমিনটা কিভাবে ফেরত পাবে? আমার কথা বুঝতেছেন? এটা জায়েজ, চার নম্বর হলো বান্দার হক, এলমে ফরজাইনের চার নম্বর কি বান্দার হক। বাপ মা এত বড় নেয়ামত, তাদের দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকাইলে একটা কবুল হবে সব হয়, রাগের দৃষ্টিতে তাকাইলে ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রসুলের পরে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে হকদার বাপ মা আল্লাহ রসুলের পরে এই দুনিয়াতে সবচেয়ে হকদার কে? বাপ মা। যারা ওলামা তারাও কিন্তু বাপ, তারা রুহানি বাপ, তারাও কি তফসিরে তাদেরকে বাপের কাতারে আছে, রুহানি পিতা, তাদেরও বাপ মার মতো হক আছে। এই হক এখন বলার টাইম নেই, আমার লেখা আমাল সুন্নাহ কিতাবে বাপ মা বেঁচে থাকলেও সাতটা হক, মারা গেলেও আর সাতটা হক, চোদ্দটা হক আমি লিখে দিচ্ছি। বাপ মা বেঁচে থাকলেও সাতটা হক, আর দুনিয়াতে চলে গেলেও আর সাতটা হক। আপনি জানলেন না, আপনার ছেলে পেলে আপনাকে কোত্থেকে হক আদায় করবে? আপনি বাপ মায়ের হক আদায় করলেন না, আপনার ছেলে পেলে আপনার হক আদায় করবে? এই জন্য আমার ওই কিতাব থেকে আমাল সুন্নাহ কিতাব থেকে এই বয়ানটাকে লেমিনেটিং করে কম্পিউটার করে ঘরে ঘরে লটকায় রাখেন, মসজিদে মসজিদে লটকায় রাখেন, যে বাপ মা বেঁচে থাকলে এই সাতটা হক, মরে গেলে এই সাতটা হক। এটা আমি ওলামায়ে কেরামের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা লেমিনেটিং করে সবার কাছে কিছু পয়সার বিনিময় দিয়ে দেন, প্রত্যেকে ঘরে লটকায় রাখবে। স্ত্রীর মেইন হক কি? তাকে পর্দায় রাখা, তাকে চাকরিতে না পাঠানো। স্ত্রীকে চাকরিতে পাঠানো হারাম, বেটাদের সাথে আড্ডা দিবে হারাম। আমাদের আল্লাহ এত কমজোর না যে আপনাকে খাওয়ানোর জন্য আপনার বিবি চাকরিতে পাঠাইতে হবে? আমাদের আল্লাহ এত কমজোর না, আপনি একা কিছু করেন, আপনার একা রসিলায় পুরো পরিবারকে আল্লাহ পালবেন। কাফেররা বিবিকে পাঠায়, মেয়েকে পাঠায়, বোনকে পাঠায়, তাদের তো মাওলা নেই, লা মাওলা লাহুম, তাদের কোনো মাওলা নেই। তাদের বউও পাঠাইতে হয়, মেয়েও পাঠাইতে হয়, সব পাঠাইতে হয়, কিন্তু আমাদের মাওলা আছে না, আমাদের আল্লাহ আছে না, আমরা একজন গেলে হল। আল্লাহ মা বন্ধুকে কি জন্য বানাইছেন? তারা মানুষ তৈরির কারিগর, তারা কি সাত বছরে বক্তব্য দিবেন, এই সাত বছর পর্যন্ত কে শিখাবে? প্রত্যেকদিন অল্প অল্প কোরআন শিখাবে, একটা একটা সুন্নত শিখাবে প্রত্যেকদিন। এইভাবে প্রত্যেকটা বাপ মা যদি দায়িত্ব নেয় আমার ছোট শিশুকে আমার বিবির মাধ্যমে, প্রত্যেকদিন কিছু আয়াত শিখাইব, ছোট্ট ছোট্ট আয়াত আর একটা একটা সুন্নত শিখাইব, সম্ভব না? একদিন বললো বাবা দস্তরখান বিষয়ে খাওয়া সুন্নত, আর একদিন কইল বাবা ডাইন হাত দিয়ে খাওয়া সুন্নত, আর একদিন কইল বাবা দুনু হাত কবজি সহ ধোয়া সুন্নত, বুঝেন নাই? আর একদিন কইল বাবা খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলা সুন্নত। এর একটা একটা সুন্নত তারা শিখতে পারবে না? যে বাচ্চার বয়স তিন চার বছর হয়েছে, পারবে না? প্রত্যেকটা গার্জিয়ান যদি এই দায়িত্ব নেয় সেই সমাজে চোর ডাকাত থাকবে, পয়দা হবে, কোন হাইজাকার থাকবে? সরকার তো খালি থানা বাড়াইতেছে, সপ্তাহ সপ্তাহে থানা বাড়াইতেছে, আর পুলিশ বাড়াইতেছে, র্যাব বাড়াইতেছে, লাভটা কি? থানা বাড়াইলে আর পুলিশ বাড়াইলে র্যাব বাড়াইলে দুর্নীতি বন্ধ হবে? মানুষের মধ্যে যদি এলেম না আসে, ছোট কালে মায়ের থেকে তালিম না পায়, আল্লাহর ভয় না আসে, পুলিশ আর র্যাব দিয়ে আপনি দুর্নীতি দমন করতে পারবেন না, বরং ওই থানাগুলো দুর্নীতির আখড়া হবে। থানাগুলো কি হবে? দুর্নীতির আখড়া হবে, কারণ থানাওয়ালাদের মধ্যে তো তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, ওরা প্রত্যেকে ইনসাফ করবে, যে জুলুমকারী সেই টাকা দিবে থানা ওর পক্ষে বলবে, যে জুলুমকারী ওই বড় অঙ্কের টাকা দিচ্ছে থানা ওর পক্ষে করছে, থানা তো মজলুমের পক্ষে না, থানা মজলুমের পক্ষে না, কেন? তাকওয়া নেই, তাকওয়া। তাহলে স্ত্রীদের মেইন হক হলো তাদেরকে কি কাজে লাগাইতে হবে? ছেলে পেলেকে আল্লাহর ওলি বানানোর কাজে লাগাইতে হবে, তাহলে সমাজে কোনো দুর্নীতি থাকবে না। আর একটা দায়িত্ব হলো তাদেরকে দিয়ে মহিলা মহলে দিনের তালিম দিতে হবে। দূরে যাওয়ার দরকার নাই, প্রত্যেক মহল্লায় কিছু মহিলা মিলে দিনের তালিম দিবে, মাদ্রাসার হুজুরা পর্দার আড়াল থেকে কিছু কথা বলবে, পুরো মহল্লায় দিন জিন্দা হয়ে যাবে। তো বিবিরা কি করবে? স্বামীর খেদমত করবে, সন্তানকে লালন পালন করবে, আর সন্তানকে তালিম দিবে, আর মহিলা মহলে দিনের তালিম করবে। এগুলো মহিলাদের কাজ, চাকরি করা তাদের কাজ না, বসে বসে গিবাদ গাওয়া তাদের কাজ না, তো তাই করতেছে। আপনি কিছু শেখার নাই, কি করবে? বয়ে বয়ে গিবাদ করতেছে, কোথায় কি দুর্ঘটনা ঘটছে, কার মেয়ে তার বন্ধুর সাথে চলে গেছে, এইসব আলোচনা, পত্রিকা কি আসছে, এইসব আলোচনা, সব আলতু আলতু। সন্তানের কি হক? কলেজের টুকরা সন্তান, আপনি অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি আনলেন, হকাদের হয়ে গেল বলেন? অস্ট্রেলিয়াতে ডিগ্রি আনছেন, লন্ডনের অক্সফোর্ড থেকে আনছেন ডিগ্রি। অক্সফোর্ড, অক্স মানে কি? শার্ট, মানে শার্ট তৈরি হয়, এখান থেকে ডিগ্রি আনলেন, হকাদের হয়ে গেছে। আমেরিকা থেকে ডিগ্রি আনলেন, হকাদের হয়েছে? কিচ্ছু আদায় হয়নি। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ শিক্ষা না দিবেন, যতক্ষণ মুসলমান না বানাইবেন, মুসলমান হিসেবে চলার ব্যবস্থা না করবেন, মাদ্রাসা অন্তত 2 বছরের জন্য দিতে হবে, পুরো আলেম বানাইলে আপনার মতো ভাগ্যবান আর কেউ নেই। আপনি ছেলেকে যদি পুরা হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, আপনার মতো ভাগ্যবান আর কেউ নেই। আর সেই পরিমাণ ইমানি শক্তি না থাকলে 2 বছরের জন্য দেন, অন্তত মুসলমান তো শিখে আসুক, মুসলমান হিসেবে কিভাবে জীবনযাপন করতে হবে এটুক শিখে আসুক, রাজি আছেন? তা নাহলে কিন্তু কোরআন বলতেছে যে বাপে সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করলো, সে তার সন্তানকে হত্যা করে দিল। যে বাপে কোরআনের শিক্ষা থেকে সন্তানকে বঞ্চিত করলো, ওই বাপে সন্তানকে হত্যা করে দিল। ولا تقتلوا اولادكم من املاق اطرا এই আয়াতের তাফসিরে মুফতি শামী সাহেব লিখছেন, সন্তানকে দ্বীনে ইলম না দিলে তাকে হত্যা করা হলো, এই হত্যার বদলা সে কিয়ামতের দিন নেবে। কি বলবে? আল্লাহ, এই বাপ মা তাদের দুনিয়া সাজানোর জন্য আমাকে মাদ্রাসায় দেয় নাই, আমাকে ব্রিটিশ সিলেবাস পড়তে দিছিল। স্কুল কলেজে কোন সিলেবাস পড়ানো হয়? বানর থেকে নাকি মানুষ হয়েছে? বানর থেকে মানুষ হয়? আল্লাহ কইতে আদম তো সবারে বানাইছি, কোরআন কইতে আদম থেকে বানাইছি, ব্রিটিশ সিলেবাস করতে বানর থেকে বানাইছে, কুপুরি কথা না? আপনার ছেলে স্কুলে কুপুরি কথা শিখতেছে, ইমান নষ্ট করতেছে। তো বলবে এই কথা, আমার বাপে দুনিয়া সাজানোর জন্য আমাকে কোরআন সুন্নাহ শেখায় নাই, ব্রিটিশের তালিম দিছিল, কাজে আজকে তাদের আজাবকে ডবল করে দাও, আজাবকে ডবল করে দাও, ওই বাপমাকে সামনে আনো, তাদের বুকে পাড়ায়, বুকের আড্ডি ভেঙে তারপর আমি দোদকে যাব। যে ছেলের জন্য মাথার ঘাম পায় ফেললেন, ওই ছেলে হাসরের ময়দানে আপনার নামে অভিযোগ দায়ের করবে, তখন কি হবে? আর আলেম বানাইতে পারলে ওই ছেলে শুধু আপনাকে জান্নাতে নেবে না, খানদানের আরো বহুত লোকরা কি করবে? তাকে তো কমপক্ষে জান্নাতে 10টা টিকিট দেওয়া হবে, কমপক্ষে কয়টা? 10টা। আর বলা হবে তোমার খানদানে যারা জাহান্নামী হয়ে গেছে ওদেরকে টিকিট দাও, যে তোমার কাফেলায় শরিক করো, শরিক করে তোমার কাফেলায় বেহেশতে নিয়ে দাও। বেহেশতে একা একা যাওয়া যাবে না, কাফেলায় ঢুকতে হবে। ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। যারা ওলামা বিদ্বেষী তারা কার কাফেলায় ঢুকবে? তাদের তো কোনো কাফেলা নেই, তা তো ওলামা কেরামকে বরদাস্ত করতেছে না, পারলে ওলামা কেরামকে কতল করে দেয়। দেখেন না টঙ্গিতে কি করলো তারা? সব বাড়িগুলো মাথায় মারছে, এক একজন মাথায় 15-20টা করে সেলাই লাগছে, আর এক ভণ্ড আলেম শেখাই দিছে মাথায় মারবা, আর এক ভণ্ড আলেম ঢাকায় থাকে দেমাগ খারাপ, সে ওই যে নাস্তিকদের শাহবাগে গেছিল ভাষণ দিতে, নাস্তিকদের শাহবাগে কি করতে গেছিল? দেমাগ পসা, এই আলেমের দেমাগ পসা। সেই আলেম শিখাই দিছিল মাথায় মারবা, অন্য কোথাও মারবা না। তাই এরা সব মাথায় মারছে, একটু অনুতপ্ত হয়নি। আমরা ফতে মক্কা করে এসেছি, আরে ফতে মক্কা হয়েছিল কাফেরদের বিরুদ্ধে, তো ওলামারা কি কাফের নাকি? ওলামারা কাফের, তো ফতে মক্কা হলো কিভাবে? কিন্তু সরকার তো তাদেরকে সম্মান দিল, তাদের জন্য আলাদা ইস্তেমা করার সুযোগ দিয়ে দিল, তাদের বিচার না করে সরকার তাদেরকে সম্মান দিছে, বিচার করে নাই। এত আলেমুল্লাহকে মারল যাদের পিছনে লাখ লাখ টাকা ব্যয় হয়ে গেছে, তারা মাসকে মাস হাসপাতাল রয়েছে, তাদের কোনো বিচার করে নাই, উল্টা তাদেরকে ইস্তেমা করার সুযোগ দিচ্ছে। তাহলে জালেমকে সরকার সম্মান দিচ্ছে, মজলুমকে সম্মান দিচ্ছে না, জালেমকে সম্মান দিচ্ছে, ঠিক না বেটি? সব কুফুরি শক্তি জালেমদের সাথে, সব কুফুরি শক্তি কাদের সাথে? কয়েকদিন আগে ওলামা বিদ্বেষীদের নেতা সেটা ইস্তেমা করছে হিন্দুস্তানে, তো মোদি সরকার সমস্ত রেল ফ্রি করে দিছে, ইস্তেমায় যারা যাবে সব রেলের টিকিট ফ্রি। এবং ইস্তেমার ময়দানে জায়গা হইতে ছিল না, চারিপাশে যত মন্দির ছিল সব মন্দির হিন্দুরা খালি করে দিছে, তো আপনার মন্দিরে থাকেন। ওরা খুব বড়াই করতে দেখছেন, আমরা হকের পর না হলে কি মন্দির খালি করে দিত আর রেল ফ্রি করে দিত? আমি বললাম তোরা গলত বুঝছো, তোমরা যেহেতু ইসলামের বিরুদ্ধে চলে গেছো, ওলামায়ে কেরামের বিরুদ্ধে চলে গেছো, এখন হিন্দুরা বুঝতেছে এই গ্রুপটাকে দিয়ে তবলিগ ধ্বংস করা যাবে, মাদ্রাসা ধ্বংস করা যাবে, ওলামাদের শহীদ করা যাবে, তাই তোমাদেরকে কেরাম করতেছে হিন্দুরা। ইসলামের সাহায্য করতেছে না, বুঝছে যে এই গ্রুপটা ইসলাম থেকে আউট হয়ে গেছে, এদেরকে দিয়ে ইসলাম ধ্বংস করা যাবে, তাই তারা সাহায্য করতেছে। আর তারা করতেছে গায়বি নুসরত, শুনে কি গায়বী মদত? এদের কোন গায়বী মদত না। কাফেররা খুব ভালো করে বুঝে যে কোন শক্তি তাদের পক্ষে আর কোনটা আমাদের বিরুদ্ধে, খুব ভালো করে বুঝে। তো কি বলতেছিলাম, সন্তানকে দিনই এলম শিক্ষা দিতে হবে, কমপক্ষে মাদ্রাসায় দুই বছরের জন্য দিতে হবে, তাহলে হাসরের ময়দানে কয়টা টিকিট পাবে? দশটা টিকিট পাবে, এবং সবাইকে বেসতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং একটা হাদিসের মধ্যে আসছে, এই সন্তানকে বলা হবে পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, জান্নাতে যত উপরে যাবেন তত নেয়ামত বেশি, আল্লাহর নৈকট্য বেশি, যত উপরে যাবেন পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। তো ফাজালে কোরআন আছে না তবলিগে পড়ায়, ওখানে হাদিস দেখবেন মাজমাউ জাওয়াত কিতাবের বরাত দিয়ে একটা হাদিস আছে, হাফেজ আলেমকে জান্নাতের যত উপরে আল্লাহ স্থান দিবেন, তার বাপ মাকে আল্লাহ ওইখানে স্থান দিবেন। হাফেজ আলেমকে আল্লাহ জান্নাতের যেখানে স্থান দিবেন, বাপ মাকে ওইখানে স্থান দিবেন। আপনি হয়তো মূর্খ, কিন্তু আপনার ছেলে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, এই এই এর সম্মানার্থে আল্লাহ আপনাকে ওই মর্তবা দান করবে। আপনার ছেলে রসুলের নায়েব হবে, রসুলের অ্যাসিস্ট্যান্ট হবে, এর থেকে বড় সনদ দুনিয়াতে আছে? এর থেকে বড় ডিগ্রি আছে? কোরআন সুন্নাহ পড়ে আপনি রিক্সাওয়ালা, সবজিওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, আপনার ছেলে রসুলের নায়েব হয়ে যেতেছে, রসুলের এই মেম্বারে দাঁড়ায় আপনার ছেলে নামাজ পড়াইবে, রসুলের এই মেম্বারে দাঁড়ায় আপনার ছেলে খুতবা দিবে, বয়ান করবে, করবে কিনা? কিন্তু দুনিয়ার বিদ্যা পড়লে এখানে বয়ান দিতে পারবে কোন মন্ত্রী মিনিস্টার? হ্যাঁ, দাড়ি নেই, মোস নেই, এরা যদি খুতবা দেয় আপনারা মানবেন? ফ্যাং ধরে নিয়ে বুড়িগঙ্গে ফেলবেন। তুমি এখানে উঠছো কেন? তুমি কি জানো? তুমি আলহামদুলসরা সেদাকুর কইতে পারো না? হ্যাঁ, বেসমেল্লা বেসমেল্লা কও, আর তুমি এনে চড়ছো, উঠতে তো দেবে। এটা ওলামাদের জন্য খাস, নবীজি এই মেহরামে নামাজ পড়েছেন, এই মেম্বারে জাতিকে খুতবা দিচ্ছেন, এটা জান্নাতের রাস্তা, এটা দোজকের রাস্তা, তোমরা দোজকের রাস্তায় যেও না। ঠিক ওই ওই কাজ, হুবহু নবীজির কাজ আপনার ছেলে করবে, তাহলে কত বড় গৌরব! কত বড় গৌরব আপনার জন্য, আপনার ছেলের পিছনে মন্ত্রী মিনিস্টাররা নামাজ পড়বে, তারাবি পড়বে, জুমা পড়বে, ঈদ পড়বে, সবাই আপনার ছেলের পিছনে ইক্তেজা করবে, তা আপনার জন্য গৌরব না? আপনি রিক্সাওয়ালা, আপনার ছেলে এত উপরে চলে গেছে কিসের কারণে? কোরআন হলো পরশ পাথর। কোরআনটা কি আসবে, সেও পরশ পাথর হয়ে যাবে, সোনা হয়ে যাবে। এজন্য সন্তানের হক আদায় করতে হবে, সন্তানকে এতটুকু এলেম শিক্ষা দেন যেন সে আপনার হকটা বুঝতে পারে, আপনার চোদ্দটা হক যেন সে বুঝতে পারে, আপনার মৃত্যুর সময় যেন সে আপনাকে কালেমা শিখাইতে পারে এবং আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারে, আপনার জানাজার নামাজ যেন আপনার ছেলে পড়াইতে পারে এবং আপনার ছেলে যেন আপনাকে কবরে ডাইন কাতে শোয়াইতে পারে। এই বিদ্যাটুকু আগে শিক্ষা দিবেন, এটা সন্তানের হক। এটা কয় নম্বর? চার নম্বর। পাঁচ নম্বর হলো আমাদের দিলে কিছু রোগ আছে, জন্মগত ভাবে আল্লাহ রাখছেন পরীক্ষা নেওয়ার জন্য। কি রোগ? একটা রোগের নাম অহংকার। নিজের খুব ভালো মনে হয়, কি মনে হয়? খুব ভালো। আর একটা রোগের নাম হিংসা। অন্য কোন নেয়ামত দেখলে হিংসা লাগে না? ওর ছেলে এত উপরে গেল, আমার ছেলে যেতে পারলো না। আর একটা রোগের নাম হলো রাগ। এই রাগের কারণে কত মানুষ বুড়া বয়সে বউরে তিন তালাক দিয়ে দিচ্ছে, দিয়ে নাতি নাতনির কিল খেয়ে হাটে রুগি হয়ে মারা গেছে। রাগের চিকিৎসা করায় নাই, কোন আল্লাহওয়ালা সোহবতে যায় তো বুড়া বয়সে একটা মহিলা সারা জীবন আপনার খেদমত করলো, হইতে পারে সে একটা ভুল করে ফেলছে, তাতে তিন তালাক দিবেন? ইসলামে তিন তালাক আছে? তিন তো রাখা হয়েছে, কেউ তালাক নিয়ে যেন তামাশা না করে, তাই তিন রাখা হয়েছে। কিন্তু কোন প্রয়োজন নেই ইসলামে তিন তালাক দেওয়ার। আপনাদের কোনোভাবে এই বিবি নিয়ে সংসার করা সম্ভবপর না হয়, এক তালাকে আইন দিয়ে দেন, আর কিচ্ছু করার দরকার নেই। শরিয়ত বুঝে রাখেন, ইসলামে কোনো তিন তালাক নেই, ইসলামে কোনো প্রয়োজন রাখে নাই যে এই প্রয়োজনে তিন তালাক না দিলে আমার কাজটা হইতেছে না, এমন কোন জায়গা নেই। আলেমারা বসে আছে, ইসলামে তিন তালাক নেই। তিন শুধু কেন রাখা হয়েছে? তালাক নিয়ে তামাশা না করে, কেউ কে 200 তালাক দিলাম, কেউ কবে 2500 তালাক দিলাম, এই তামাশা না করার জন্য তিন রাখা হয়েছে। কিন্তু জরুরত মেটানোর জন্য কয়টা যথেষ্ট? একটা তালাক যথেষ্ট। ভালো করে শুনে রাখেন, কান খাড়া করে শুনে রাখেন, এইগুলো ওয়াজ, কিসসা কাহিনীর ওয়াজ হয়ে গেছে, আর লাগবে না। কিসসা কাহিনীর ওয়াজ অনেক হয়ে গেছে, আর লাগবে না। এখন এইগুলো শেখেন, তিন তালাক নেই। উকিলদেরকে বলে দেন, উকিলদেরকে বলে দেন, কোন কথা কথা তিন তালাক লেখো কেন, এক তালাক যথেষ্ট। এক তালাক দিলে সব দিকে রাস্তা খোলা থাকে, তার যদি এই স্বামীর ঘর না ভালো লাগে, যাও আর এক জায়গায় যাও। আবার যদি দুজন অনুতপ্ত হয়, ঘর করতে চায়, বিয়ে পড়াই দাও, হিলা লাগবে না। এক তালাক দিলে সব রাস্তা খোলা থাকে, যদি মহিলা অন্য স্বামীর কাছে যাইতে চায়, ওই রাস্তাও খোলা। যদি অনুতপ্ত হয়ে আপনার কাছে আসতে চায়, সেই রাস্তাও খোলা। শরীয়তে শব্দ খোলা রাখছে, আপনি তিন তালাক দিয়ে তো আটকাই দিচ্ছেন, এখন তো আপনার কাছে আসতে পারবে না, অনুতপ্ত হইলেও আসতে পারবে না, আর একখানে বিয়ে হইতে হবে, সেকেন্ড হ্যান্ড হয়ে তারপর আসবে, পিওরটা আসবে না, সেকেন্ড হ্যান্ড হয়ে তারপর আপনার কাছে আসবে। কি করলেন তখন? এই জন্য ইসলামে তিন তালাক নেই, আমরা গায়ের জোরে করতেছি, আল্লাহ মাফ করুন। তো বলতেছিলাম একটা অন্তর রোগের নাম হলো রাগ, একটা রোগের নাম হলো রিয়া। কোন ভালো কাজ করলে খালি অ্যাডভার্টাইজ করে বেড়ায়, নামের সাথে হাজিনা লিখলে রাগ হয়ে যায়, হ্যাঁ আমি 4 লাখ টাকা ধস করলাম, আপনার গায়ে লাগলো না, আপনি হাজির লেখেন নাই কেন? হ্যাঁ, হাজিকে লেখা জিনিস, এটা আল্লাহ ফেরেশতারা লিখে ফেলছে, আপনি হজ করছেন, ফেরেশতারা লিখে ফেলছে, মানুষের লেখার দরকার কি? কারণ হাজি যদি লিখতে হয় তাহলে যারা নামাজি তাদেরকে আল মুসাল্লি লিখতে হবে নামাজ শুরুতে, আল মুসাল্লি। আবার যারা রমজানের রোজা রাখে তাদেরও লিখতে হবে আল সায়েম, তাহলে কি হবে? আল মুসাল্লি, আল সায়েম, আল মুজাক্কি, যারা জাকাত দেয় আল মুজাক্কি লিখতে হবে। কয়টা লিখবেন আপনি? দিল্লুর রহমানের মতো এক পৃষ্ঠা লাগবে আপনার নাম লিখতে। দিল্লুর রহমান এক ভণ্ড আছে না, এক লাইনে মাদ্রাসা পড়ায় নাই, সে পীর হয়েছে, আর তার নাম লিখছে এক পৃষ্ঠা, আল হুসাইনি, আল হাসানি, আল কোরাইশি, আল খুমাইসি, কি যে নাম লিখছে, পুরা শয়তান। যত বাগি দেখবেন, বাগি নামের শেষে বাগি আছে, সবগুলো শয়তান, সব শয়তান। তো অন্তরে দশটা রোগ আছে, কটা রোগ আছে? ইমাম গাজ্জালির যে একটা কিতাব তাবলিগে দিন, এই তাবলিগে দিন কিতাবের দ্বিতীয় অধ্যায় আপনি পড়েন, তাহলে রোগগুলো বুঝতে পারবেন। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, আর অন্তরের রোগের চিকিৎসা করা ফরজ আইন। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, অন্তরের রোগের চিকিৎসা করা ফরজ আইন। হাসরের ময়দানে যে তিনজনকে দিয়ে আল্লাহ দোজখ উদ্বোধন করবে, তারা কিন্তু কাফের না, বেনামাজিও না, সব পড়ছে, কিন্তু তাদের অন্তরে একটা রোগ ছিল। কি রোগ? রিয়া। একজন শহীদ হয়ে গেছে, আর একজন বহুত বড় আলেম, আর একজন বহু দান খয়রাত করছে, কিন্তু কি রোগ ছিল? লোক দেখানো, বাহাবা কোড়ানো, এই রোগটা ছিল। এই রোগটার কারণে এই তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন? আমাদের তো দশটাই আছে, ওদের তো একটা রোগ। এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে তাদের সোহবাতে বসা, এই রোগগুলো দূর করার একমাত্র মেডিসিন, দ্বিতীয় কোনো মেডিসিন নেই, আর কোনো মেডিসিন নেই। এই রোগগুলো যখন দূর করতে পারবেন, তখন বলা হবে আপনার আত্মশুদ্ধি হয়ে গেছে। কি হয়ে গেছে? এই ব্যাপারে আল্লাহ এত কসম খাইছে, কোন আমলের ব্যাপারে এত কসম খান নাই। অশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এই সূরার মধ্যে 10-15টা কসম খাইছে। এত কসম কোরআনের কোথাও নেই, এতগুলো কসম খায় আল্লাহ বলতেছেন, যারা আল্লাহ ওয়ালাদেরকে যায় আত্মশুদ্ধি করাইলো, অন্তরের রোগগুলো দূর করলো, তারা কামিয়াব হয়ে গেছে। আর যারা অন্তরের রোগগুলো দূর করে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। পদ আফলাহা মান যাক্কাহা অকদ খাবা মান দাসাহা, এল আত্মশুদ্ধি। আর ফরজ এলেমের সর্বশেষ বিষয় হল দিনের দাওয়াতের জন্য সময় বের করা। আর কোন নবী আসবে? আসবে না, আমাদের নবী শেষ নবী। অথচ ইসলাম থাকবে কতদিন? কেমন থাকবে? কেমনে থাকবে? বললেন হুজুররা দাওয়াত দিবে। হুজুররা কয়জন? ওরা সারা দুনিয়ায় দাওয়াত দিতে পারবে? এই জন্য দাওয়াতের কাজটা বিদায় হজে নবীজি সমস্ত উম্মতের কাঁধে দিয়ে গেছেন। আমার একটা কথা জানো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর একটা কথা জানো, ওটা তাবলিগ করো, ওটা দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও। নবীদের এই আদেশ পালন করার জন্য সাহাবারা চীন পর্যন্ত চলে গেছে। কত চলে গেছে? ওখানে কবর আছে। আর এক গ্রুপ আটলান্টিক মহাসাগর পর্যন্ত চলে গেছে এই নবীদের কথা বাস্তবায়ন করার জন্য। তাদের কুরবানির কারণে এই বাইতুল্লাহ শরীফ থেকে এত হাজার মাইল দূরে আমরা মুসলমান হইতে পারছি। এখন আমরা যদি দাওয়াত দেই, তো হাজার হাজার লাখ লাখ খ্রিস্টান হিন্দু তারা কি হবে? মুসলমান হবে, মুসলমানের সংখ্যা বাড়বে। এই জন্য দিনের দাওয়াতের জন্য সময় বের করতে হবে। কিন্তু এই দিনের দাওয়াতে সময় যে বের করবেন, সবার সাথে সময় লাগাইবেন না, ওই এতাতিদের সাথে সময় লাগাইবেন না, আরো গুমরা হবেন। কার সাথে লাগাইবেন? ওলামাদের সাথে, ওলামাদের তত্ত্বাবধানে, ওলামাদের সাথে মিশে, তাদের সাথে লেগে থাকে, তাদের পরামর্শ মতো আপনি দাওয়াতের কাজ করেন, ইনশাআল্লাহ এটা একটা ফরজ দায়িত্ব আদায় হয়ে যাবে। তাহলে এলমে ফরজ আইন মোট কয়টা হল? নবীজি সুন্নত বলেন আর এলমে ফরজ আইন বলেন, কয়টা হয়েছে বলেন? শেরেক মুক্ত ইমান শিক্ষা করা, এর জন্য আমার কিতাবুল ইমান পড়বেন, মসজিদে মসজিদে তালিম শুরু করেন, শেরেক মুক্ত ইমান হাসিল হয়ে যাবে। দুই নম্বর ইবাদত বন্দেগি সুন্নত তরিকায় করা, ইবাদত বন্দেগি দেখে লেন নামাজ কেমনে পড়তে হবে। তিন নম্বর আয় রোজগার হালাল রাখা। চার নম্বর বাপ মা সহ যত বান্দা আছে বান্দার হক আদায় করা। পাঁচ নম্বর অন্তরের দশটা রোগের চিকিৎসা করা। আল্লাহ সহবতে দেয় দশটা রোগের চিকিৎসা করা। ছয় নম্বর দিনের দাওয়াতের জন্য সময় বের করা, প্রত্যেকের জন্য জরুরি। এটা প্রশ্ন করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এই ছয়টা বিষয়ে এলেম অর্জন করা ফরজা আইন। আর মাওলানা মুক্তি হওয়া ফরজা কিফায়া। মাওলানা মুক্তি হওয়া কি ফরজা কিফায়া, কিন্তু এই ছয়টা বিষয়ের এলেম শিক্ষা করা কি? এই জন্য যারা ওলামা আছেন তারা জুমার বয়ানে এই একটা একটা করে এই ছয়টা বিষয়ের ব্যাখ্যা দিবেন। কারণ পাবলিকের মাদ্রাসা হলো আপনার জুমার বয়ান, পাবলিকের মাদ্রাসা হলো আপনার জুমার বয়ান। এটা অন্য বয়ান না করে এর এক একটার ব্যাখ্যা দেন। এর ব্যাখ্যা আমার যে কিতাব ইসলামী জিন্দেগি তো আছে, হেমায়েতউদ্দিন সাহেবের আহকামে জিন্দেগি তো আছে, ওটা মোতালা করেন, এখান থেকে বয়ান করেন। আপনারও দায়িত্ব আদায় হয়ে গেল। আপনি একটা মসজিদের ইমাম, আপনার মুসাল্লিদেরকে আপনি ফরজ এলেম শিক্ষা দিলেন না, তা আপনার বেতন হালাল হবে না, বেতন হালাল হবে না। প্রত্যেক মসজিদের দায়িত্ব, প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব পুরা মহল্লার উপরে মেহনত করা। যে পাবলিকের চান্দা নিয়ে মাদ্রাসা চালাইছেন, এই পাবলিকের ফরজ এলেম দিবেন না? যে পাবলিকের চান্দা নিয়ে মাদ্রাসা চালাইতেছেন, যে পাবলিকের সন্তান নিয়ে ছাত্র বানাইতেছেন, ওই সন্তানের বাবাকে ফরজ এলেমটুক শিক্ষা দিবেন না? তা আল্লাহর কাছে কি কৈফিয়াত দিবেন? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কেউ কিছু বলবে? سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا الله আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সমস্ত মায় মুরব্বী আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে যারা কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমরা যারা হায়াতে আছি আমাদেরকে ইমানে জিন্দেগি দান করো, সুন্নতি জিন্দেগি দান করো, ওলামাদের সাথে জুড়ে থাকার জিন্দেগি দান করো আল্লাহ। আমাদের সমস্ত নেক মকসুদ গুলো পূরণ করে দাও, আমাদেরকে বরকতলা মাল দান করো, আমাদেরকে হারাম মালের থেকে, হারাম পয়সা থেকে, হারাম কাজের থেকে দূরে থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, সব পেরেশানি দূর করে দাও আল্লাহ। এই মসজিদকে হেদায়েতের মার্কাজ বানায় দাও, এলাকার সব মসজিদগুলোকে সুন্নতের মার্কাজ বানায় দাও আল্লাহ। যারা এই মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ তাদেরকে আরো বেশি দিনের কাজ করার তৌফিক দান করো আল্লাহ। তাদের জানে মালে ইজ্জতে আওলাদে সব কিছুতে বরকত বাড়িয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। যে কদিন দুনিয়াতে থাকি তোমার হুকুম মতো, তোমার নবীর তরিকা মতো চলতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করো ইয়া আল্লাহ। শয়তানের রাস্তায়, বিদআতের রাস্তায় আমাদেরকে যাইতে দিও না ইয়া রাব্বাল আলামিন। আমাদের যার যখন ডাক আসবে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে, কালেমার সাথে তোমার দরবারে যাওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين।